exclusively on FusionBD.com.
আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা এফএম এর অরিজিনাল ইউটিউব চ্যানেল থেকে, www.youtube.com/dfm904. আপনারা সিক্রেটসের আরেকটি এপিসোড শুনতে যাচ্ছেন, তবে শোনার আগে সবার প্রতি আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনটি এখানেই রয়েছে, ছোট্ট একটা ক্লিক করুন, পাশে একটা বেল বাটন আছে, প্লিজ অন করে নেবেন। সবাইকে আরজেকে বিআর পক্ষ থেকে শুভেচ্ছা।
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তি জীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন, এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।
শুরু হয়ে গেল রবিবারের রাতের সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং সারা দেশব্যাপী যারা আমাদেরকে শুনছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের আরও একটি আনকোরা এপিসোড। আজকে 28তম পর্ব সিক্রেটসের। আজকের অনুষ্ঠানের শুরুতেই একটা বিশেষ কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেলটি নিয়ে। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, বিশেষ করে আজকের এই এপিসোডের জন্য সাবস্ক্রাইব করাটা খুব ইম্পর্টেন্ট। কেন বলছি সেটা অনুষ্ঠান যখন শুনতে থাকবেন তখনই বুঝতে পারবেন। এবং আরও একটি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আপনাদের জন্য দেব, সেটা হচ্ছে শুধু ইউটিউবের জন্যে আমরা কিছু এপিসোড করব খুব শীঘ্রই। শুধু ইউটিউবে সেটা প্রচার করা হবে, এবং সেটা ইউটিউবে প্রচার করা হবে বলতে আসলে ইউটিউবে সেটা থাকবে না, খুব পার্টিকুলার সময়ের জন্য ইউটিউবে ছাড়া হবে। কেবলমাত্র যারা সাবস্ক্রাইবার এবং যাদের মোবাইলে নোটিফিকেশন অন করা আছে আমাদের চ্যানেলটির, তারা জানতে পারবেন। এবং এই এপিসোডগুলো খুব পার্টিকুলার সময়ের জন্য রাখা হবে, 2 ঘন্টা বা 3 ঘন্টা, এবং যারা নোটিফিকেশন পাবেন তারাই কেবলমাত্র এই অনুষ্ঠানগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমাদের এই অনুষ্ঠানগুলো রেডিওতে প্রচার হবে না, শুধু ইউটিউবের জন্য করা হবে। এই অ্যানাউন্সমেন্টটি আপনাদেরকে দিচ্ছি এবং সেটা এই সপ্তাহ থেকে শুরু হচ্ছে। যারা জীবন গল্প ভালোবাসেন কিংবা সিক্রেটস অনুষ্ঠান ভালোবাসেন তাদেরকে আমরা বলবো, এই অ্যানাউন্সমেন্ট শোনা মাত্র আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবার জন্য, শুধু সাবস্ক্রাইব না, পাশে যে বেল বাটনটি আছে সেটা অন করে দেবেন, নোটিফিকেশন বাটনটি অন করে দেবেন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি www.youtube.com/dfm904। খুব শীঘ্রই শুরু হচ্ছে, শুধু ইউটিউবে প্রচার করা হবে কিছু এপিসোড, ওখানে আপলোড করা হবে এবং সেটা রাখা হবে মাত্র 2 ঘন্টা। যারা সাবস্ক্রাইবার এবং যাদের মোবাইলে নোটিফিকেশন অন আছে আমাদের চ্যানেলটির, তারাই কেবলমাত্র এই অনুষ্ঠানগুলো ডাউনলোড করতে পারবেন। সো যারা হননি এখন পর্যন্ত সাবস্ক্রাইবার তাদের জন্য আমরা বলছি এটা খুব মোক্ষম একটা সুযোগ, অতি দ্রুত হয়ে যেতে হবে, কারণ এমনও হতে পারে আজকে রাতে একটা নতুন এপিসোড আপনারা পেয়ে যাবেন। ওকে, আমরা শুরু করছি আজকের সিক্রেটস, এবং কে আজকে গেস্ট তার সঙ্গে একটু পরিচিত হই। আপনার নামটা প্রথমে বলেন একটু।
আমার নাম দীপা।
দীপা,
বয়স বর্তমানে 24-25 হবে।
24-25, পাশে যে বসে আছে ওকে আপনার মেয়ে?
আমার মেয়ে।
কি নাম ওর?
নাম জান্নাত।
জান্নাত, তো আমি যখন অনুষ্ঠান শুরু করি তার আগে আপনি বলছিলেন যে প্রায় 4-5 বছর ধরে আপনি আমাকে শুনেন রেডিওতে এবং শুনে আসছেন, এবং আপনি কিছুটা ভয়ও পাচ্ছিলেন যে এই গল্পটা আসলে এখানে প্রচার করার মতো কিনা। আমি এখন পর্যন্ত জানি না আপনার গল্পটা কি, একটু মন খুলে বলেন আমাকে ছোটবেলা থেকে যেটা ঘটে গেছে আপনার জীবনে ধারাবাহিকভাবে শুনবো একটু। কোথায় থাকেন তার আগে, আপনার জন্ম জেলা কোথায়?
আমার জন্ম জেলা, আমি সিলেট থেকে আসছি।
সিলেট থেকে আসছেন, ওকে। আর কিছু বিষয় আপনি এখানে গোপন করতে চাচ্ছেন আপনার সামাজিকতা রক্ষার জন্য?
ঠিক আছে,
শুরু করুন।
আমার যখন 5-6 বছর তার এতটু থেকে মনে আছে, তারপরে বলতে পারবো না। আমরা 6 ভাই বোন, 4 বোন 2 ভাই, সবার বড় 1 ভাই, আমার ছোট 1 ভাই। বোনের মধ্যে আমি 3 নম্বর, আর ভাইকে নিলে আমি 4 নম্বর। তো আমার বড় আম্মা মারা গেছে, আমার বড় আপাকে 1 বছরের রাইখে মারা গেছে। তারপরে আমার আম্মাকে আমার বাবা বিয়ে করে, আমার মার আমি প্রথম সন্তান আমার মার। তো আমার বাবার তো আরো বড় আছে, কিন্তু আমার মার জন্য আমি প্রথম সন্তান। 88 সালে যে বন্যাটা গেছিল, তখন আমার বড়টা আমার বড় আপা যে আমার বড়, ওনার বয়স ছিল প্রায় 1.5 বছর। তো ওনার 2 বছর কাছাকাছির পরে আমার আব্বা বিয়ে করে, তারপরে আমি মনে হয় 2 বোনে 4-5 বছরে বড় ছোট হোম আর কি। তখন থেকে ভালোই ছিলাম, ছোটকাল থেকে ভালো, মা বাপ ভাই বোন নিয়ে মোটামুটি ভালোই ছিলাম। আমাদের কোনো বাড়িঘর নাই, বাড়িঘর ছিল আমার আব্বা মানে বিদেশ যাইতে গিয়ে বাড়িঘর সব বেচালাই ছিল। তো উনি এমন একটা লোকের কাছে টাকাগুলো দিছে, টাকাগুলো মাইর খেয়ে গেছে। এই যে মাইর খাইলো, মানে আমার বাবার জীবনটা আর ফিরলই না, একবারে শেষ হয়ে গেল। পরে আমার মামার আমার মাকে বিয়ে দিল, বিয়ে দেওয়ার পরে বিয়ের পরে আমার মাকে নিয়ে শহরে এসে পড়ে। তা আমি তো তখন হই নাই, জন্মাই নাই। আমার বড় বোন, বড় ভাই বোন, বড় 2 বোন আছে, ভাই আছে। তো বড় ভাই আব্বার সাথে শহরে এসে, আমার বাবা সবজির ব্যবসা করতো, তো আমার বড় ভাই আব্বার সাথে সবজির দোকানে আসা যাওয়া করতো। বড় আব্বা ঘরের কোনো কাজকাম করতো না, লেখাপড়া করতো না, সারাদিন ঘুরতো আর খাইতো, ওটা ওটারই করতো আর কি। আর আমার বড়টা ছোট ছিল, ওটা 2-2.5 বছরে। তো বছরখানিক পরে মনে হয় আমি হলাম। হওয়ার পরে তার কিছুদিন পরে, বছর দুয়েক পরে আমি হলাম, আমি হলাম। তারপরে ভালোই ছিল আমাদের সংসার, তখন আমি কোনো অভাব অনটন বুঝি না, ভালোই ছিল। তো আমার বোনটা কিরকম, উনি আবার খুব হাসি খুশিও আবার খুব রাগিও। তো পার্শ্ববর্তী মানুষের এলাকায় থাকে না যে তোর মার ঘরে তো তোর একটা বোন হয়েছে, তো এখন তো তোর মা তোর আর আদর করবো না, তুই ডেরা মাইরালা, মানে এরকম দুষ্টামি করে বলতে। এমনি তো সত্যি সত্যি বাচ্চা মানুষ, তো আমার মেয়ের মতো আমাকে এতগুলা মুখে লবণ দিয়ে দিছে, লবণ দিয়ে দিছে। তো লবণ দেওয়ার পর আমি তো প্রথমে বুঝতে পারিনি, আমি খাচ্ছি, তখন হঠাৎ করে বিষ পর্যায়ে হয়ে গেছে, আমি এমন কান্না শুরু করছি, হ্যাঁ তখন আমি মানে পাতাল গুলে আমার মার কা বাবার কাছ থেকে, মার কাছ থেকে শোনা আর কি। তো পরে আমার মায় রান্না করতে গেছে, রান্না করতে গিয়ে আসা দেখা আমার মুখে লবণ, তারপরে মুখ থেকে লবণ গুলা বের করলো, বের করে বলতে সেটি লবণ গুলা খাওয়াই শেষ কেন, কারণ আপা ভয়েতে যে শিখাই দিছে তার কাছে গেছে, সেও ভয় পেয়ে গেছে। এখন যদি ওনার নামটা হুট করে বইলে দেয় যে ওই আমার শিখাই দিছে খাওয়ার জন্য, তো পরে আর বলে নাই। পরে মুখ টুক আমার ধোয়ায় টুয়ায় নিয়ে আসছে, আসার পরে এমনিতে ভালোই ছিলাম। আমার বড় আপা মনে করেন আমার বাপ মার কোনো কেয়ার নাই, লেখাপড়ার দিক কোনো আগ্রহ নাই। তো আমার বড় আপা মানে আমার বড়টা যে উনি বড় আপায় তো মানে বপায় তো প্রেম করে গেল, বাইও প্রেম করে বিয়ে করে লাইলো। তা আমার বড়টা যে ও আবার ও মেধাবা খুব ভালো, ও নিজের ইচ্ছেতে কোনো রকমে 5 পর্যন্ত পড়ছে, 5 পর্যন্ত পড়ে তারপরে সেলাই কাজ শিখছে। তো পরে আব্বার মানে সবজির ব্যবসা করতে করতে আমার আব্বার প্রায় 2-2.5 লাখ টাকা ঋণ হয়ে গেছে। তো পরে এক পর্যায়ে আপা একটা বাসায় কাজ নেয়, নেওয়ার পরে আপা সারা মাস কাজ করে আব্বাই গিয়ে মাছ শেষে বেতনটা নিয়ে আসে, সারা মাস কাজ করে উনি গিয়ে বেতনটা নিয়ে আসে, আপাকে 2 টাকাও দেয় না যে তুই কিছু খাইস। তো নিয়ে আসে, তো এক পর্যায়ে আপা সেলাই কাজ শিখলো, সেলাই কাজ শিখার পরে আব্বাই আপার একটা মেশিন এনে দিল, কিস্তিতে টাকা উঠাই আব্বাই মেশিনটা এনে দিল। আনার পরে উনি একটা ছেলের সাথে প্রেম করতো, তো আমরা তো 4-5 বছরে বড় ছিলাম, তো আবার খুব মিলও ছিল, ঝগড়াঝাটিও হয়তো বেশি, মিলটাও হয়তো বেশি। ওনার খুব মার খেতাম, আমার বড় বোনের সাথে আমি অনেক মার খেতাম, ওনার হাতে মার খেয়ে যদি আমার কাছে বিচার দিছি মাও আমাকে মারতো, উল্টে আমি মার খেতাম। রাত্রে 2 বোনে জড়াজড়ি করে শুইতাম, আবার ঝগড়াটাও বেশি হইতো ওরকম। তো এক পর্যায়ে তখন সবাই মিলে আমার বোনের বিয়ে ঠিক করলো, আমার বড়টা এমন একটা ছেলের সাথে বিয়ে দিছে, মানে আমাদের গ্রাম থেকে দূরত্ব প্রায় 1.5 ঘন্টা নৌকা দিয়ে যাইতো। মানুষকে বুঝলাম ভালো না, সেই ক্ষেত্রে মনে আল্লাহ পাক আমার এই শাস্তি গুলা দিতেছে, এভাবে চাইতো যে লোকটার কাছে আমার বোনের বিয়ে হয়েছে, এভাবে চাইতো। আর বাট তারপরে এক পর্যায়ে আমাদের ঘরে অশান্তি, পরে অনেক ঋণ ফিন রেগে গেছে আব্বার। পরে আমাদের পার্শ্ববর্তী এলাকার একটা মহিলা জুট মিল আছে না, সালার জুট মিল, উনি চাকরি করতো, তো ওই মহিলার সাথে যোগ করে আমার মা চাকরি নিল। চাকরি নেওয়ার পরে তো ওইখানে গিয়ে দেখা আমার মতো মেয়েরা কাজ করে, তো তখন আমার বয়সটা
এই 9 থেকে 10 বছরের কাছাকাছি। আমি স্কুল আমার বড় বোন আবার আমাকে চেষ্টা করছে লেখাপড়া করাইতে, কিন্তু আমার মা বাবার কোনো গুরুত্ব ছিল না। আমাকে বলছে তুই যা স্কুলে লেখাপড়া কর। আমি বই দিলে কি করতাম, গাড়টা ওলাই দিয়ে গাড়টা খাইয়ে লেতাম, পিঠা খাইয়ে লেতাম, কিন্তু আমার কোনো শাসন করতো না, কোনো শাসন করতো না। আর ছোটবেলা থেকে কি মানে বাইরে বাইরে রাখতে রাখতে মানে একটা দুরন্ত সাহস হয়ে গেছে, মানে কোনো গার্ড পাই নাই ওরকম। তো তারপরে চাকরি করি ওখানে, দিনের ডিউটি 8 ঘন্টা করে ডিউটি ছিল। দিনের ডিউটি করলে পাইতাম 500 টাকার মতো, রাতে ডিউটি করলে 600 টাকার কাছাকাছি পেতাম। তো হঠাৎ তখন একটু ভালোই বড় হয়েছি, পুরোপুরি না, 12-13 বয়স এরকমই, 11-12 হবে। তো পৃথিবীর সমাজটা তো এরকম, ছোট হইলে কি মন তো বাতাসেই বাইরা যায়। তো এক ছেলেকে, আমি একটা ছেলেকে পছন্দ করলাম, ও আমার দিকে আরে আরে তাকায়, আমিও তাকাই, আসি যাই। পরে এক পর্যায়ে ওর সাথে কথা বলি, কথা বলার পরে আমারও ভালো লাগে, ওরও ভালো লাগে। প্রায় একটা না আমরা 1.5 বছর শুধু কথাই বলি, অন্য কিছু না, 1.5 বছর কথাই বলি, আসতেছি যাইতেছি। আর আমি ছোটবেলা থেকে কি খুব স্মার্ট ছিলাম, পরিষ্কার পরিচ্ছন্নতা স্মার্ট এই জিনিসটা পছন্দ করতাম বেশি, খাস্তামি আমার মধ্যে ছিল না। ও তাইতো আর আরে আমি ভাবতাম যে আমাকে ভালোবাসতো, কিন্তু ওর ভিতরে যে অন্য কিছু ছিল আমি বুঝি নাই। তো 2 বছর আমার সাথে ভালোই সম্পর্ক ছিল, আমি সপ্তাহে সপ্তাহে বেতন পাইয়া ওরে কিছু দিতাম, আমাদের ঘরে কিছু দিতাম, ওরে খরচ করার জন্য টাকা দিতাম, ওরে রূপার 2টা ব্রেসলেট বানাই দিলাম, ঈদে আমি পাঞ্জাবি দিয়ে দিতে, ও আমাকে কিছুই দেয় না। এক পর্যায়ে নোটিশ করি আমাকে কিছুই দেয় না, খালি আমি দিই। তো এখান থেকে বিয়ের দর পর আমার বড় বোন আবার আয়সা করছিল, আয়সা ও আবার নিজের মতো গিয়ে আরেকখানে বিয়ে করে নিছে, মানে আমার বড় যে 3টা ওরা সবাই যার যার মতো করে গিয়ে বিয়ে করে নিছে। তো ওর সাথে যখন আমি প্রেম করি, তো তখন আমি বললাম যে সবাই তো যার যার মতো গিয়ে বিয়ে করলো, সবাই তো মা বাবার কষ্ট দিল, আমি আমার মতো বিয়ে বোমো না, যদি ওর কাছে আমার মা বাবা বিয়ে না দেয় আমি বোমো না, না দিলে না দিল বিয়ে বোমো না। তারপরে এক সময় ওর সাথে 2 বছরের শেষে তাই আমাকে একদিন বলে ঘুরতে যাবা, আমি বলি কোথায়, কয় আসো নৌকা দিয়ে ঘুরে আসি। আমি কোথায়, কয় আসো না আমাদের ওইদিকে একটা গ্রাম আছে। পরে আমি দুপুরের পরে খাওয়া দাওয়া করে নতুন একটা ড্রেস বানাইছি, কোথায় গেছি যাওয়ার পরে যেখানে যাওয়ার ছিল ওইখানে গেছি, যাইয়া ঘুরা টুরা ঠান্ডা মান্ডা খাই আবার নৌকা দিয়ে আসতেছি। আসার পরে সন্ধ্যার কাছাকাছি নৌকাটা মাঝামাঝি মানে নদীর মাঝখানে এসে বন্ধ করে দিই। আমি তখন বুঝতে
পারি শুধু আপনি আর উনি ছিলেন,
আমি ও আর ওর একটা ফ্রেন্ড, ওর ফ্রেন্ডরা বসে আসলো উপরে, আমি আর ও আসলে মানে নৌকার ভিতরে, ওর ফ্রেন্ডরা উপরে বসে আসলো আর মাঝি, এই 4 জন আমরা। ও যে প্ল্যান করে আইছিল যে আমার তো আমাদের সাধারণত কোনো বাড়ি ঘর নাই, আমার বড় ভাই বারাদার কোনো মস্তান কোনো ইয়ে নাই, মানে আমাদের তো এরকম কোনো ইয়ে নাই। তো ভাবছে যে আমাকে কিছু করলে মনে হয় কিছু হইব না, বা আমার কে কি করবো এরকম। তো ভাবছে যে আরে এগুলার নিয়ে প্রেম করবো কি করতে, এগুলার নিয়ে 2-4 দিন ফুর্তি করে সাইড়া দিন, ও মনে হয় এরকমটাই ভাবছে। তো পরে এক পর্যায়ে যখন মাঝখানে এসে নৌকাটা বন্ধ করে দিল, পরে আমি বললাম যে কি করলো, কয় না নৌকার তো ইঞ্জিন নষ্ট হয়ে গেছে তাই ঠিক করতে গো। তখন সন্ধ্যা সন্ধ্যা ভাব, তখন এক পর্যায়ে সন্ধ্যা গড়াই গেলো, আদান দিয়ে গেলো নৌকা ঠিক হলো, তখন হঠাৎ করে দেখি অন্য পাশ থেকে একটা নৌকা আসছে, দেখতেছি আমার নৌকা আসতেছে। তো কোথাও যাইতে পারে নদীর মধ্যে, নৌকা তো স্বাভাবিকই থাকতে পারে। এক পর্যায়ে খেয়াল করলাম যে পুরো নৌকাটা আমাদের দিকে আসতেছে। তো আমার এক পর্যায়ে আমার বিশ্ব খুব ভয় করলো, আমি আমি যা আসলাম আমার মা বাবা কি শুনতে পারলো, আমার ভিতরে এই কাজটা করলো, আমি যা আসলাম আমার মা বাবা কি শুনতে পারলো, ওর সাথে কি আমার সম্পর্কটা কি যাই না গেলো, ওর সাথে যে আমার সম্পর্ক আমার বড় ভাবি আবার যাই না গেছিল।
আচ্ছা,
তো আমার বড় ভাবি জানার পরে আমার মাকে আব্বাকে বলছে যে দেখেন সবিনা রত্না মানে আমার বড় বোনগুলা যে ওর 2 বোনগুলা যেভাবে বিয়ে হয়েছে ও কিন্তু ওইভাবে যাইব গা, আপনাদের যদি মানিজ্জত বাঁচাইতে চান তাহলে আপনারা ওর আগে ভাগে বিয়ে দেবে। তখন বেশ সত্যি কথা বলছে কি বলতে লজ্জার বিষয়, তখন আমার মানে 12 বছর কি পুরো বছর 13 বছর তখন আমার হয় না, আমার বয়সটা এত ছোট আমি তখন, মানে এমনিতে আমি হাতে পায়ে লম্বা হয়ে গেছি কারণ আমি আমার দাদা এরকম লম্বা ছিল আগে, আমি দাদার বান পাইছি। তারপরে মনে করেন পরে আল্লাহ আমি ভাবছি আমার মা বাবা কোনো ভাবে জানতে পারলো কিনা আমি যাচ্ছি, কারণ একই মেলে তো চাকরি করি, জানতে পারলো কিনা আমার মাও করে আমিও করি। পরে দেখি না 7-8 জন ছেলে, আমার ভিতরে সাংঘাতিক ভাবে একটা ভয় গেছে যে ছেলে আসবো কোথা থেকে, কিন্তু ও যে আসার আগে ওদেরকে বলে এসছে আমার কল্পনার বাইরে ছিল। ও কখনো 2 বছর ওর সাথে যে আমি কথা বলছি কখনো আমার এখানেও হাত দেয় নাই,
গায়ে হাত দেয়নি কখনো,
কখনো গায়ে হাত দেয় নাই, তাহলে আমি কিভাবে তাকে অবিশ্বাস করবো। তারপরে এক পর্যায়ে ওরা নৌকাতে উঠলো, উঠার পরে ওরে টান এক সাইডে নিল আমার এক সাইডে নিল, নেওয়ার পরে ওরা বলতেছে ও যে ওদেরকে বইলাইছে আসার জন্য, মানে এখানে একটা সাজানো একটা নাটক যেটা আমাকে বুঝাই দিব, আমি সেটা জানতাম না। ওরা আমার এক পর্যায়ে গিয়ে বলে ও তোমার কি হয়, আমি তো তোমার ও আমার হয় না কিছু, বাট ওর সাথে আমি প্রেম করি, প্রেম করো, তোমার বাড়ি কোথায়, আমি কিরকম ওখানে, তোমার বাবা কি করে, এই কাজ করে, তুমি কি করো, লেখাপড়া করছো, আমি করি না, কি করো, চাকরি করি। ওরা বলতেছে ওর সাথে প্রেম করো, ও তো উল্টো কথা বলছে, আমাকে কি বলছে, যে ও তো বলছে তোমাকে ভাড়া আনছে। আমাকে ভাই ভাড়া কাছে বলে আমি সেটা জানি না, সত্যি তখন আমি জানতাম না ভাড়া দিত। পর আরেকটাই ভালোর মধ্যে খারাপ থাকে না, সবখানেই তো ভালোর মধ্যে খারাপ থাকে, আরেকটা পিছনে থেকে বলতেছে যে ভাড়া কি জানোস না, তোরা আজকে জানাই দিই মনে ভাড়াদের কাছে বলে।
বিরতিতে যাবো প্রিয় শ্রোতা, এখানে ছোট্ট একটা বিরতি নেব। আজকে মানসিক ভাবে বয়প্রাপ্ত আমি বলবো যারা, কেবলমাত্র তাদের জন্য আজকের এই সিক্রেট অনুষ্ঠানটি, কারণ ঘটনা যা ঘটেছে দীপার সঙ্গে সেটা যদি শুধু ঘটনা হিসেবে না দেখে একটু ঘটনার ভেতরে গিয়ে একটা মেয়ের মানসিক শারীরিক পরিবর্তন এবং সামাজিকভাবে পারিবারিকভাবে কি পরিমাণ হ্যাসল তাকে পোহাতে হয়েছে সেটা যদি আপনি চিন্তা করেন তাহলে আজকের গল্পটি সার্থক। এবং আমরা বলছি বারবারই, একটা অ্যানাউন্সমেন্ট আজকে থেকে শুরু হয়েছে, সেটা হলো ইউটিউবের জন্য আমরা একটা বিশেষ এপিসোড আমরা আপলোড করব প্রতি সপ্তাহে একটি করে, প্রতি সপ্তাহে একটি করে, এটা শুধু ইউটিউবে, এটা রেডিওতে প্রচার করা হবে না, সেটা জীবন গল্পেরও হতে পারে সিক্রেটসেরও হতে পারে, শুধু ইউটিউবের জন্য। যারা কেবলমাত্র আমাদের সাবস্ক্রাইবার এবং যাদের আমাদের চ্যানেলটির নোটিফিকেশন অন করা আছে তারা এই অনুষ্ঠানটি শুনতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন, কারণ এই এপিসোডটি আপলোড করার দুই ঘন্টার মধ্যে আমরা আমাদের এপিসোডটি ওখান থেকে সরিয়ে নেব, এটা খুবই এক্সক্লুসিভ একটা এপিসোড হবে। সো যারা সাবস্ক্রাইব করেননি এবং যারা নোটিফিকেশন অন রাখেননি তাদেরকে আমি বলবো অতি দ্রুত গিয়ে আজকে থেকেই এই মুহূর্ত থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, কারণ এমনও হতে পারে যে কালকের মধ্যে আপনারা একটা নতুন এপিসোড পেয়ে যাবেন। ওকে, আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904, আমি আবারও বলছি www.youtube.com/dfm904, সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন অন দুটোই করতে হবে। ফিরছি ছোট্ট একটা বিরতির পর। Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। দীপা রয়েছে আজকের সিক্রেটসে, আমি আরজে কিবরি আপনার সাথে রয়েছি এবং আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4 সারা দেশব্যাপী। ইটস মাই প্রাইড, কজ একটা এফএম চ্যানেল দেশের একেবারে প্রান্তিক পর্যায়ে জায়গা থেকে শোনা যায় এবং সেখান থেকে আপনাদের যে রিয়াকশন পাই দ্যাটস রিয়েলি অসাম টু মি, আলহামদুলিল্লাহ। ওকে, আমি যে জায়গাটাতে ছিলাম দীপা ঠিক সেখান থেকেই ফিরব। আর আজকের এই অনুষ্ঠানটি, যেটা এপিসোডটি আপনারা শুনছেন, সেটা অবশ্যই ইউটিউবে যে ভার্সনটি আপলোড করা হবে সেটা একটু ডিফারেন্ট হয় এবং দীপার ছবি অনেকেই দেখতে চাবেন আমি জানি, তাদেরকে আমি বলবো যে ইউটিউব থেকে এটা সম্ভব। আপনি যদি পুরো যে ঘন্টাটুকু আমরা আপলোড করবো খুব মনোযোগ দিয়ে দেখেন তাহলে সেখানে দীপার ছবি আপনারা পাবেন, কিন্তু কোথায় কোন পার্টিকুলার টাইমে আছে সেটা আমরা বলবো না। ওকে, আপনাকে যেটা করতে হবে আমাদের ইউটিউবে চলে আসতে হবে www.youtube.com/dfm904, এটা হচ্ছে আমাদের চ্যানেলের ঠিকানা, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখবেন। দীপা যেখানটায় ছিলাম,
মানে ওর এই বয়সটা শোনার পর আমি এতটা ভয় পাইছি মানে আমার কিছু বলার মতো না। পরে আল্লাহ, ওর একটা থাপ্পড় মারছে আমারে দেখাই, আমি তার সাথে প্রেম করতাম, আমার একটা থাপ্পড় মারছে পরে ওনার নৌকাতে নামাই নিয়ে গেল।
মানে আপনার যাকে আপনি লাভ করতেন?
হ্যাঁ, যাকে আমি লাভ করতাম আমারে রাইখে তারে নামাই নিয়ে গেল। তখন আমার বিত্তেকে দা উঠলো, আমি যদি ওকে ভালোবাসতাম তাহলে তো আমাকে শত টান দিল, আমি ওকে ছেড়ে যাইতে পারতাম না।
ও কেন গেল,
ও কেন গেল, মানে আমার ভিতরে একটা চিন্তা লাগতেছে। পরে এক পর্যায়ে লোক এখানে কয়জন ছিল আমার সত্যি ভাবে আইডিয়া ভাবে আমার মনে নাই, অনেক বছর আগের কথা, তো আমার এখনো পুরোপুরি মনে হয় সম্ভবত এরকমই 7-8 জন এরকম হবে। ওই দিন রাত্রে আমাকে বাড়িতে আসতে দেয় নাই, বাড়িতে আসতে দেয় নাই করে চার পাঁচজন লোক আমাকে ধর্ষণ করে ধরে, মানে এমন কষ্ট হয় আমার, আমি এটা কারোর সাথে শেয়ার করতে পারি না। তখন নিজের সম্মানের ব্যাপার, আমি কথাটা কারো কাছে বলতে পারি না, তখন মনে হয় আমার অনেক কষ্ট লাগে। তারপরে ওরা আমাকে সারা রাত্রে ধর্ষণ করে, তখন তো আমি বললাম না আপনারা, আমার ওই জিনিসটাই ছিল না, তখন আমার অনুভূতি কি তাও আমি জানি না। তখন এক পর্যায়ে আমার সাদা ড্রেস পরানো ছিল, আমার ড্রেসটা রক্তে লাল হয়ে গেল, পরে আমি আর সহ্য না করে পারি, আমি গেছিলাম যে আমি নৌকা থেকে নদীতে ঝাঁপ দিই। ইজ্জত জিনিসটা তো বুঝতাম, এত এতটা ছোট না যে ইজ্জতটা আমি বুঝতাম না, যে আমার শুরুতেই যখন আমার জীবনটা শেষ হয়ে গেল থাক, আমার এই আমি মানে সহ্য করতে পারতেছি না ওদের অত্যাচার গুলো। পরে আমি এক পর্যায়ে নৌকার সাইডে গেছি, আমি ঝাঁপ দিব।
কি নদী ছিল এটা?
মেঘনা নদী।
মেঘনা নদীতে এই ঘটনাটা ঘটেছে?
হ্যাঁ, মেঘনা নদীতে। পরে ওরা যদি বের হয়ে বলতো যে এখানে কি হয়েছে তোমরা কেউ দেখবা না, ওটাই ঠিক।
আচ্ছা,
ওদের মতো তো। তারপর এক পর্যায়ে আমি যখন নৌকার সাইডে গেছি ঝাঁপ দিব, তখন একটা আমার হাতে ধরে টানিয়ে বলছে, দেখ এখন যদি মেয়েটা ঝাঁপ দেয় তাহলে ওই মেয়েটা যে ওর সাথে আসছে, এটা অনেকে বিকালবেলা দেখছে যে ওর সাথে নৌকা দিয়ে আসছে, মানে আমার প্রেমিকের কথা বলতেছে, ওর সাথে যে আসছে অনেকেই তো দেখছে, তখন এই মেয়েটার লাশটা যদি কোনোভাবে খুঁজে পায় তখন তো প্রথমত ওর নামটা উঠাইবো, ওর নামটা খুঁজলে তো ওরে ধরলে তো আমার নাম আমাদের নামটা বইলা দিব। তার থেকে বরং কি বাদ দিয়ে মেয়ে অল্প বয়স, মেয়ে যে বলছে যে মেয়ে ভাড়া বুঝেনি, আসলে মেয়ে কিন্তু কুমারী, মেয়ের কোনো কিছু হয় নাই। তো এখন যাই হয়েছে মেরে একটা আর কিছু করার দরকার নাই, এখন রাত্রে হয়ে গেছে তো একটা সেফ জায়গায় নিয়ে রাখি। তো এক পর্যায়ে আমাকে একটা বাসায় নিয়ে রাখলো, নৌকা থেকে যখন নামাইলো ভাই সবাই বলতেছে যে মুখের সাথে, মানে আমার প্রেমিকের নাম নিয়ে আর যে মুখের সাথে মুখ একটা মেয়ে দরাজ করছে অনেক কিছু বলতেছে। আমি আর
মানে যারা আপনাকে এই কাজটা করেছে তারা
আবার এটা প্রচলিত করে দিয়েছে। পরে আমি কিছু বলি, ওই যে আমার প্রেমিককে নিয়ে আসছে আমাকে দেখায় একটা থাপ্পড় দিয়ে, ওরা ওরাই এসে এটা প্রতিলিপ্ত করে দিছে আমি ওইখানে থাকতে থাকতে। তো আমাকে যখন নিয়ে গেছে, নিয়ে গিয়ে আবার এমন একটা বাসায় রাখছে, আমার বড় আপ্পাকে আবার সেই বাসার লোক চিনে, অথচ আমি জানি বড় আপ্পাকে চিনে। তারপরে ওইখানে আমি রাত্রে আমার ড্রেসমেন্ট চেঞ্জ করাইলো, আমাকে রাখলো, রাখার পরে সকালে আমাকে ওরা আসা বলতেছে যে বাড়িতে যাও, বাড়িতে যাওয়ার পরে তুমি 2000 টাকা ম্যানেজ করে দিবা।
কেন দিবে?
ও তাহলে ওরা কাউকে কিছু বলবে না।
আচ্ছা,
ওই ভয়টা আমাকে দেখাইলো আর কি, যে তুমি কি চাও তোমার মা বাবার মানিজ্য যাও, যদি মানিজ্য না যাইতে চাও তাহলে তুমি 2 দিনের ভিতরে আমাকে 2000 টাকা ভাগ করে দিবা আমাদেরকে। তারপর আমি বলতেছি ভাইয়া দেখেন আমি তো চাকরি করি, আমি সপ্তাহে 500-600 টাকা বেতন পাইতাম, আমি তো 2000 টাকা আমি চোখে কখনো দেখি নাই, সেগুলো এত কিছু জানি না, যদি তোমার মা বাবার মানিজ্য বাঁচাইতে চাও তাহলে 2 দিনের ভিতরে দিবা। আমি বলছি আমাকে হয়তো এমনি বলছে, পরে হয়তো না, আমাকে তো এখন আগে বাসায় গেলি। তো আমি ওই রাত্রে আমাকে কিছু ওষুধ টুষুধ এনে দিলাম, এগুলো খাইয়ে কিছুটা সুস্থ হলাম, পরে একটা রিক্সায় উঠলাম। তোর আমি রিক্সা নিয়ে চইলাম, মানে এদিক দিয়ে গিয়ে আমগো বাসার ওই মেন রাস্তা দিয়ে আইসা পড়তেছি। আইসা পড়ার পরে আমার এক পর্যায়ে মনে হইলো আমি তো তার্কির ক্ষেত্রে ছাড়া আর কখনো রাত্রে বাইরে থাকি নাই, তো আজকে যে বাইরে যে কারণে যেভাবে থাকা যত হয়েছে আমাকে তো প্রশ্ন করবো। তা আমি এক পর্যায়ে আমার একটা বড় বোন মানে সম্পর্কে আর কি চেনা জানা, ওর বাড়িতে সব মাঝে মাঝে গিয়ে বসে বসে টিভি দেখতাম আর কি। তো রিক্সা থেকে নাই মাগো ওর বাসে গেছি, গিয়ে বলতেছি সরু আপা আমি তোমার আমার চেহারা মুখ টুক ফুলে রয়েছে, মানে খুব অন্যরকম দেখা যাইতেছে আমার। তো আমি ওনারে বলতেছি সারা কান্না করছি যে আমার মুখ টুক ফুলে রয়েছে, পরে আমি কই সরু আপা তোমাদের যদি আমার মা বা আব্বা এসে কেউ জিজ্ঞাসা করে তুমি বলবা যে রাত্রে হে আমার কাছে ছিল, মানে আমার উদ্দেশ্য আমি এটা জানামো না, তুমি এটা বললো কে কি হয়েছে আমি করতে পারি, আমি পরে কমবো না, তুমি এটা বললো আচ্ছা ঠিক আছে। তারপরে গেছি, যাওয়ার পরে আমার মা আমার বাবার কোনো ইয়েই নেই আমার প্রতি, আমি তো সারা রাত তো খুঁতাই ছিলাম, ওদের কোনো হেল নাই, কোনো দোল নাই, আমি তো একটা মেয়ে, শুধু ওদের ওদের ওদেরকে ভুল দিলে মানে ওদেরকে যদি দোষ করি তাহলে আমার কিছুটা ভুল হবে, দোষ সবটা মিলেই আছে ওদের আমার মিলেই আছে, কারণ ওরা মা বাপ ওদেরকে আমি একা দোষ দিব না, ওদের বড় ভুল ওরা আমাকে গার্ড দেয় নাই ছোট থেকে, ওরা আমাকে জানায় মানে জিজ্ঞাসাও করে নাই, তো আমি রিক্সা থেকে নাই মা চুপ করে বাসায় গেছি, খালি আমার মা বসে কই আসিলাম করে সব ব্যাপার করে রাত্রি টিভি দেখতে দেখতে ঘুমাই গেছিলাম, কিন্তু আমার চেহারা একটা মা তো সব বুঝতে পারে না, কিন্তু আমার চেহারা এরকম কেন কি হয়েছে ওরা মানে কিছুই বলে নাই, আমিও আর কিছু বলি নাই, কারণ ওরা এতটাই রেইনের তাপ ছিল মাথায় তখন ছেলে মেয়ে গুলো ওনাদের চোখে লাগতো না। না দুদিন পরে ওরা সত্যি সত্যি বাসায় লোক পাঠাইছে 2000 টাকা দিতে, খুঁজে আমার বাসাও বার করছে, তারপর আমার বাসায় এসে 2000 টাকা পরে আমি কই আমার পক্ষে তো এখন দেওয়া সম্ভব না, আপনার আল্লাহ কদর দেওয়া লাগে, আপনার আপনারা তো আমার সব কিছু শেষই করে দিছে, এখন অন্তত আমার মা বাবারে কিছু আমার একটুকার শেষ করেন না আপনারা দান, আমি দেখি ম্যানেজ করে আপনাদেরকে দিমু ওই দিন কেন আমি দিলাম না, তাই মেম্বারের বাড়িতে আমার নামে বিচার ডাকছে, যে মানে আমার মতো মেয়ে এলাকায় থাকা যাইব না আর কি, এইটা নিয়ে বিচার জমাইছে, আমার বাবাই শুনে মানে আমার বাবারে ডাকাইছে আমারে ডাকাইছে, আমার বাবা যায় নাই, কারণ আমি তো জানি যে আমি কোনো ভাড়া ভাবে যাই নাই, আমি ওকে ভালোবাসতাম।
ও আপনাকে ইয়ে করছে যে আপনি ভাড়াই গেছেন?
ও প্রচলিত করছে যে ও আমাকে ভাড়া নিচ্ছে, এটা মানে এভাবে দয়া হয়েছে যে আমি ভাড়ায় যাইতাম, তো ভাড়ায় যাইতাম বলতে আমার প্রেমিকের সাথে আমি ভাড়া, আমার প্রেমিক আমাকে ভাড়া করে নিয়ে গেছে, তো তাই ওরা আমাকে ওর সাথে দোষছে, মানে ওরা আমাকে ওর সাথে খারাপ কাজে দোষছে, ওটা ওরা প্রচলিত করছে। তারপরে আমার আব্বা গেল না, যেমন যার বাড়িতে যে মেম্বার ওনার বড় ভাইয়ের ঘরে আবার আমার আব্বা সর্দারি করে, আমার আব্বা যায় নাই, তখন আমার আব্বা এগুলা শুনছে আমার দাও নিয়ে আসে মারিয়া লাগবে এটা হেডা আমার মতো মেয়ের দরকার নাই, এক পর্যায়ে আমার বড়টা যেটা মানে বললাম যে আমার ঝগড়াটাও বেশি মিলটাও বেশি আমার বড় বোন, ও বলতেছে আপনার তোমরা কেউ যাইতে না ওর সাথে আমি যাম, পরে আমার বড় বোন আর আমি গেলাম, তো আমার ডাকাইছে আমি গেলাম, যাওয়ার পরে আমার প্রেমিক ওদের সামনে সবাই সামনে বললো 2 বছর ধরে সে আমাকে ভাড়াভাবে ব্যবহার করছে,
এই ধরনের কথা বললো
সবার সামনে, মানে একটা এটাকে একটা ক্লাব ঘর বলে, বিচারের একটা ক্লাব ঘর বলে, ওই ঘরের ভিতরে মানুষ আসছিল, বারিন্দায় মানুষ আসছিল, ওই উড়ানে পর্যন্ত অনেক মানুষ ছিল, ও সবাই সামনে বলে ওর 2 বছরে মানে আমার সাথে পরিচয় 2 বছর আর ওর পরিচয়ের মাধ্যমটা হয়েছে আমার সাথে, ও আমি ওর সাথে খারাপ কাজ করতাম, মানে ও আমাকে যতবারই গেছি ও আমাকে ভাড়া নিয়েছে এরকমটা বলছে, তো তারপর তার মেয়েটা শুনে খুব ইয়ে হয়ে গেছি, পরে এই ছেলেদেরকে আমি কিছু বলি না, বলার পরে আমার আপাই বলতেছে তুই কি কিছু বলবি না, আমি তো আমার বলার মতো কিছু নাই আপা সব হারাই বলেছি, পরে আমি শুধু একটা কথাই বলছি ওদেরকে দেখো ভাড়া কি আমি তো জানতাম না আর এগুলোকে আমি বুঝতাম না, আমি গরিব হতে পারি লেখাপড়া করি না ঠিক আছে, কিন্তু আমার এই ছোট্ট মন তারে নিয়ে তুমি এইভাবে ছিনে মিনি খেলাটা মনে হয় তোমার উচিত হয় না, তুমি আমাকে ভালো নাই বাঁচতে পারো, একজনকে একজনের পছন্দ নাই হইতে পারে, কিন্তু তাই বলে তুমি আমার জীবনটাকে এভাবে শুরুতে তছনছ করাটা দেওয়া মনে হয় তোমার উচিত হয় না, পরে মেম্বার আমার কয় সেই নিয়ে ও যদি ভাড়া না নিয়ে থাকে তাহলে ও কি মিথ্যে কথা বলছে, আমি দেখেন কাকা একটা কথা কই ও মিথ্যে বলছে না সত্যি বলছে, একমাত্র আমি জানি আর আমার যে সৃষ্টিকর্তাই তৈরি করছে এই সৃষ্টিকর্তাই জানে, আপনাদেরকে আর বললাম না, আরেকটা কথা ও যে আমাকে বললো আমি ভাড়া ভাড়া নিত, আমি এই এলাকায় থাকি আমি ভাড়া তারকা আমি আপনাকে বুঝাই দিব আপনারা পারলে, আমার একটা নোংরা ছিল মানে রাগের ফুটে পড়া বিদে বলে ফেলাইছি, বলাটা আমার উচিত হয়নি কিন্তু আমি বলছি, আমি এই এলাকায় থাকিয়া আমি বড় বড় নেতাদের সাথে আগাম করিয়া আজকে যত আমি না করিয়া আমার এই দোষের ভাগিটা হইলো, আমি এখন থেকে বড় বড় নেতাগুলোকে আমি আগাম করবো, আপনারা ফাললে আমার একটা নম্বা কই থেকে ফিরবেন ফিরে না ফাললে আমার বাপের একটা ফসল ক্ষতি করবেন, এটা আপনার লোক আমার মানে আমি মেম্বারের করলাম যে এটা আপনার লোক আমার বাড়ি, আর ওই পোলা ভাঙ্গিয়েও কইছি আমি তো 2000 টাকা চাইছিস না, এই 2000 টাকা মনে করি 2000 টাকা আমি তোদের কাছ থেকে কীভাবে যে উসুল করবো তোরা নিজেও জানিস না, কারণ তোরা সেদিন কিছুই পাস নাই, দুইটা মানুষ খালি কথা বলছিলাম অথচ তোরা এদারে সাজাইলি কি অনেক, তোরা তো পুরুষ মানুষ আমি তো একটা মেয়ে মানুষ, তারপরে আমি খুব সাধারণ দরিদ্র একটা ঘরে নিই আমার জীবনকে এভাবে নষ্ট করাটা তোমাদের উচিত হয়নি, তো ওদেরকে আমি কিছু বলিনি, আমার প্রেমিকের লাস্টে সবাই যখন লাস্টে একটা পর্যায়ে ওকে আমি শার্টের কালারও দূরে করলাম কি, আমি মানুষ দেখছি তোর মধ্যে এত খারাপ মানুষ আমার জীবনে আমি দেখিনি, তোমাকে ভালো নাই বাঁচতে পারিস, একজনকে ভালোবাসলে যে বিয়ে করতে হবে এটার কোনো মানে নেই, তুই আমার জীবনটা এভাবে নষ্ট না করতি, শুরুতে তুই আমার জীবনটা শেষ করে দিলি, তো যাক আমি ইয়ার শোটা একদিন হলো আমি নিব, আমি যদি বাচ্চা থাকি তাহলে ইয়ার শোটা আমি তোর কাছ থেকে নিব, হয়তো তোর জীবন দিয়ে নয়তো তোর আত্মা দিয়ে। আর তুই আমার খাঁকি বানাই দিলি না, এমন একটা সময় বা আমার কথায় তোর জান বাঁচাই দিব। হেরামি করে আব্বা আমার ঘরে জাগা দেন না, আমি এক সপ্তাহ আমি না খাইয়েছিলাম ভাত কি জিনিস আমি বলতে পারতাম না, মানে শুধু পানি খেতাম শুধু পানি খেতাম, আর ভাবতাম কি হইলো এটা, মানে একটা ফুল শুরুতেই ধরে গেল, মানে এরকম চিন্তা ভাবনা, লেখাপড়া করি নাই তো কি, কত কত মেয়েরা লেখাপড়া করে নাই, স্বামী সংসার করতেছে না, লেখাপড়া করি নাই তো কি হয়েছে, সব ভাই বোনের তো দেখতে শুনতে আমি ভালো লম্বা চুড়াই ভালো, তাই বলে কেউ আবার জীবনটা এমনি, আমি মানতে পারতেছি না। 3 মাস আমি বাড়ি থেকে বেরোতে পারি নাই, বেরোলে মানুষের মানে মানে পুরো এলাকাটা প্রচলিত হয়ে গেছে যে মুখের মেয়ে মুখের ছেলের সাথে দৌড়াত পড়ছে, আবার ওর বাপের বাড়ি কিন্তু আমাদের এলাকায় না, ওর বাপের বাড়ি কিন্তু কুমিল্লায়, আমার যে প্রেমিক ওর বাবার বাড়ি কুমিল্লায়, ও মানে ওইখানে ওর নানা বাড়িতে থাকতো, ওইখানে ওর নানার বাড়ি কুমিল্লা থেকে, ওর বাবা মারা যাওয়ার পরে ওইখানে আইসা পড়তো মার সাথে, একটাই ছেলে ওর ওই সুদার কেউ, ওর মারও আমি পায়ে ধরছি যে দেখেন মা আপনার যদি একটা মেয়ে থাকতো আপনি কি করতেন, আমি আপনার ছেলেকে ভালোবাসতাম কিন্তু আমার জীবনটা এভাবে নষ্ট করে দেওয়া তো ঠিক হয় নাই। ওর মা আমাকে কি বলছে জানেন, কিছু দরকার নাই আমি বিয়ে করামো তোমারে, তোমার বাবাকে বলবো আমার 5 লাখ টাকা নগদ দিতে, 2 ভরি স্বর্ণ দিতে। আমি চিন্তা করলাম আমার বাবা 5 লাখ টাকা, আমার বাবাই তো কোনো দিন মনে হয় 2 লাখ টাকা একবারে দেখে না, 5 লাখ টাকা দিব কোথা থেকে, আমি ঠিক আছে। তারপর আমি চিন্তা করলাম যে দেখেন আমাকে আপনার ছেলে বিয়ে করতে হবে, কিন্তু একটা জিনিস জানিয়ে রাখেন, আপনিও যে আল্লাপাক সৃষ্টি করার নারী আমিও সেই আল্লাপাকেরই সৃষ্টি করার নারী, আজকাল যে কাজটা আপনি আমার সাথে আপনার ছেলে করলো দেখেন তো এই খেসারতটা আপনার ছেলের কিভাবে দিতে হয়, মানুষের মুখের অভিশাপ বড় না মনের অভিশাপটা বড়, আমার জীবনটা এভাবে হয়তো এর খেসারতটা আমার সারাটা জীবন দিতে হইব, আমি ওর মারে বলতেছি ওর সাথে তো আমার দুর্নামটা উঠছে, আর তো কিছু না আপনি ওদের দিয়ে আমার বিয়েটা করাইলেন, আমি ওর মার পায়ে ধরছি, তিন মাসের মধ্যে আমাদের এলাকার যে নেতা খেতা সবার কানে এটা প্রচলিত হয়ে গেছে,
আপনি ভাড়াই গেছেন?
হ্যাঁ ভাড়াই যাই, আমাকে এমন ছেলেরা ধরছে বাড়াই যাই প্রচলিত হয়ে গেছে। তারপরে এক নামে কিন্তু ওনার নামটা আমি নিতে চাই না, কারণ উনি এতটাই নির্দিষ্ট একটা লোক, উনি কখনো আমারে ভালোভাবে বাঁচতে দিবে না, আমি ওনার কাছে আমার জীবনটা দিতে চাইছি উনি দেয় নাই। শুধু আমি মেয়েটারে নিয়ে আইতাম না, মেয়েটারে নিয়েছি কেন রাখার মতো মানুষ নেই, কারণ আমি চাই না যে আমার এইসব কথাগুলো আমার মেয়ের বেরেটে ঢুকো, সব আমি ওর সামনে কান্দি না, যখন মনে হয় আমি খুব আড়ালে গিয়ে কান্না করি ওকে দেখাই, আমি কান্না করতে পারি না, পুরো এলাকায় মানে ওই গ্রামটাই পুরাটা জেনে গেছে, এলাকা তো পশ্চিমপাড়া দত্তপাড়া পূর্বপাড়া পুরো গ্রামটাই জেনে গেছে, জেনে যাওয়ার পরে 3 মাস আমি বাড়িতে বেরোতে পারি না, মানুষ বেরুলো যদিও বাড়ির ভিতর তো থাকা একটা অসম্ভব, আমি ছিলাম একটা উড়ন্ত পাখি, বাজারে যাইতাম বাবার সাথে বোনের সাথে, নদীতে যাইতাম বাবার সাথে মাছ ধরতাম, বান্ধবীদের সাথে ঘুরতাম, বৃষ্টি এলে আমার ঘরের ভিতরে কেউ বাইন্দা রাখতে পারতো না, আমি ছাদে গিয়ে রাস্তায় গিয়ে নাচতাম আর গোসল করতাম, আমি ছোটবেলা থেকেই নাচতে পারতাম, আমি 3 মাস বাড়ির ভিতরে থাকতে পারতেছি না, যখনই একটু বাইরে গেটের বাইরে যাইতাম তখন মানুষের দেখা করতো, মানে খুব খারাপ ভাষায় আমাকে গালি গালাজ করতো, আমি সহ্য করতে পারতাম না, মশার কয়েল খাইছি বিষ তো পাই নাই, আমার বিষ কেউ দিব না, মশার কয়েল খাইছি, হারপিক খাইছি, ডেটল খাইছি, সিস্টারজিন ট্যাবলেট আসলে ওই যে ঠান্ডার জন্য খাইছি সিস্টারজিন, ওইগুলাই না পর্যন্ত খাইছি, মরতে পারি নাই, লাস্টে এক পর্যায়ে গেছিলাম ফাঁসি লইতে, তাও আমার ছোটোকালায় দেখে মানে মানুষের কথা আমি সহ্য করতে পারছি না, আমার ছোটোকালায় দেখছি মানে ছোটোকালার বাড়িতে ওই গেছিলাম যে ঘরে ভালো লাগতেছে না, ছোটোকালার বাড়িতে গেছিলাম মায়ের নিয়ে গেছিল, মা আমাকে একটু দেখতো কিন্তু আমার বাবা আমাকে একবারেই সহ্য করতে পারতো না, আমি খাইলাম না না খেলাম আমাদের কোনো দিন সে জিগাইতো না, এই ঘটনার পর থেকে আগে তো জিগাইতো না, ওর এনফেনের চিন্তা ছিল, আর এই ঘটনার পর থেকে মানে আমি যে ওনার মেয়ে মানে একটু ডুবাই লেগছি, তাই উনি কেয়ারই করতো না যে আমি ওনার মেয়ে, আর কথায় কথায় উনি আমাকে অনেক কিছু এমনও বলতো কর, মানে তোর খারাপ করার ইচ্ছা থাকলে তুই আবার এনতে পারি গিয়ে কর।
আপনার বাবা বলতো?
আমার বাবা বলতো তোর যদি ঠিক করার ইচ্ছা থাকে তুই আবার এনতে গিয়ে বেরিয়ে কর। তারপরে আমার খালাই দেখেলাই, দেখেলার পরে আমার খালাই কয় তোর কি মরার জায়গার কোনো কোনো ভাইছিলি না, মানে মরতে গেলো আমার গলা
বিরতিতে যাবো। প্রিয় শ্রোতা, তার আগে আপনাদেরকে আরো একবার বলছি, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ, এবং দীপা রয়েছে আজকে তার জীবনের ভয়াবহতম সত্যগুলো নিয়ে, যেটাকে অপরাধ বলবো কি বলবো না আমি ঠিক জানি না, সামনের দিকে যখন যাব তখন হয়তো আপনারা ইভালুয়েট করতে পারবেন। তবে এটা ঠিক সিক্রেটস মানেই যে অপরাধ হতে হবে বিষয়টা কিন্তু এরকম না। যেটা আমার আগের অনুষ্ঠান আগের রেডিওতে হয়তো আপনারা জানতেন যে ওই অনুষ্ঠানটিতে আমরা শুধুমাত্র অপরাধীদেরকে কনফেস করতে আনতাম, কিন্তু এই অনুষ্ঠানটিতে সিক্রেটস অপরাধ এবং অন্যান্য যে সিক্রেটসগুলো আছে যেগুলো কখনো কখনো একজন মানুষকে অপরাধী করে না কিন্তু সিক্রেটসের জায়গাতে দাঁড় করিয়ে দেয়, সেই সব বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা কথা বলি। যাই হোক, আমরা ছোট্ট একটা বিরতির পর আরও একটি গ্রেট অ্যানাউন্সমেন্ট যেটা শুরু থেকেই বলছি সেটা নিয়ে আসছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। আর জি কি বি আপনার সাথে রয়েছে, শুনছেন ঢাকা এফএম 90.4। Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. দীপা, আমরা যেখানটায় ছিলাম ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে এসেছি, আপনারা শুনছেন সিক্রেটস। প্রিয় শ্রোতা, আমি কথা না বাড়িয়ে দীপা আপনার কাছে আবারও ফিরছি, তারপর কি হলো?
আমি আইসা পড়লাম খালার বাড়িতে, আইসা বসে তার মাধ্যমে আমাদের এলাকার যে বড় ভাই উনি তখন সবার উপরে ওনার কথা সব কিছু চলে, উনি আমার বাড়িতে খবর পাঠাইছিল একবার দুবার, আমি ইগ্রুম করি, আমি তো যেটা ছিল এটা আমি চাইছিলাম কি যেটা ওই রাত্রটা আমার জীবন আমি একটা অ্যাক্সিডেন্ট মনে করি, আমি দেখি আমার জীবনটা গুছাইতে পারি কিনা। সবার জীবনে তো কোনো না সুখ কষ্ট থাকে বা তার পাশাপাশি তো সুখও থাকে, দেখি আমার এটা আমি ক্লোজ করতে পারি কিনা। আমাকে দিল না আমার বাড়িতে খবর পাঠায়, যেমন ওর সামসাগুলারে দিয়া লোক পাঠায়, ফোন পাঠায় বলে এই তুই আমার কাছে কি আসবি, তোর আমি এত টাকা দিব, তোর আমি দেখেন যেটা ছিল সেটা আমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট, এখন আমার জীবনটা বাঁচতে দেন, তাইলে এলাকাতে তোর বাপ মারে তোর বাইরে বার করতে গো। তাও আমি ইগনোর করতাম, তুই ধর ওর কথা কে শুনে এড়াই যায়। তখন আমাদের এলাকার ভিতরে কে নেতা কে কি আমি জানতাম না,
12-13 বছর বয়স,
হ্যাঁ তখন আমার 12-13 বছর বয়স, তখন আমি জানতাম না যে আমার এলাকার ভিতরে কে নেতা কে কি কে মোস্তান কে কে আমি কিছুই জানতাম না। ওই ফার্স্ট এই ঘটনার পর থেকে আমার চেনা শুরু, তারপরে আমি ইগনোর করলাম। আমার 7টা বিয়ে ঠিক করছে আমার বাবা, যে কোনো লোকের সাথে ওকে আমার দৌড়ে বিয়ে দিয়ে দেবো, তা আমি ওটা মেনে নিছি যে আমার ভাগ্য মনে এটাই ছিল, যাতে আমার মা বাবার দোষ দিয়ে লাভ নাই। আমার বিয়েগুলো বাড়ির গেট পর্যন্ত আসতেই দেয় না, রাস্তা থেকে ভেঙে যায়। লাস্টের যে বিয়েটা, বিয়ে সব কিছু আয়োজন করে লাইছে, বিয়েটা ভাঙানি দিয়েছে, মানে যা বরযাত্রী আইব আর বিয়ে করে নিয়ে যাইব, এই মুহূর্তে বিয়েটা ভাঙানি দিয়েছে আমাদের যে বড় ভাই উনি ভাঙানি দিয়েছে।
প্রিয় শ্রোতা, এখানে একটু ইন্টারাপ্ট করছি আপনাদেরকে, উনি যে গল্পটা আজকে এখানে বলছেন, আমরা আমাদের অনুষ্ঠানের কিছু এথিক্স অনুযায়ী যেহেতু অনুষ্ঠানটি সরজমিন ইনভেস্টিগেটেড নয়, এটা একটা মানুষের জীবন গল্প, এবং আমরা চাইলেই ওনার মুখ থেকে কোন এলাকায় এই ঘটনা ঘটেছে এই এলাকার ইন ডিটেল পরিচয় এখানে তুলে ধরতে পারতাম, কিন্তু সেটা তাতে করে ওনার সামাজিকতা আরও সমস্যায় পড়তো এবং ওই এলাকার সমস্যা হতো। সুতরাং সেই জায়গাটি থেকে আমরা আমাদের অনুষ্ঠানের এথিক্স অনুযায়ী কিছু বিষয় এখানে গোপন করে যাচ্ছি, এবং আপনাদের সবাইকে বলবো যে আজকের এই গল্পের মূল জায়গাটি হচ্ছে একটি মেয়ের, বাংলাদেশে একজন কিশোরীর সামাজিক নিরাপত্তা,
পারিবারিক নিরাপত্তা, এবং সেই নিরাপত্তা যদি কোনো কারণে তাকে আমরা নিশ্চিতভাবে দিতে না পারি, তাহলে তার জীবনটা, শুধু তার জীবন না, তার পরিবারের জীবন কতটা দুর্বিষহ হতে পারে। বিশেষ করে একজন প্রান্তিক পর্যায়ের একেবারে খেটে খাওয়া পরিবারের নারীদের বা কিশোরীদের যেই সামাজিক নিরাপত্তার জায়গাটা, সেটা কতটা অরক্ষিত এবং কতটা ভয়াবহ রূপ নিতে পারে, সেই গল্পটাই আজকে আমরা এখানে প্রচার করছি। একটু মনোযোগ দিয়ে সবাইকে শোনার জন্য আহ্বান জানাচ্ছি। জি বলুন। তারপর
আমি আরেকটা জিনিস মিস করে গেছিলাম, মানে এই ঘটনাটা ঘটার আগে যখন আমার বড় ভাবি বললো যে ওতে মনে মনে একটা ছেলেকে পছন্দ করে, তোর যদি আবার ও বড় বোন এগো মতো ভাইগা যায়, ওর আগে ভাগে বিয়ে ঠিক করে ফেলাম। আমার কিন্তু বিয়ে ঠিক করে ফেলাইছিল এই, মানে এই শুক্রবারে দেখছে, আগামী শুক্রবারে বিয়ে দিয়ে আমার নিয়েও গেছে।
তার মধ্যেই ঘটনাটা,
তার মধ্যেই মানে এই বিয়ের পরেই ঘটনাটা।
ওটা কি বিয়ে হওয়ার পরের ঘটনা?
হ্যাঁ, বিয়ে হওয়ার পরে। আমি শ্বশুরবাড়িতে যাই নাই।
আচ্ছা।
শুক্রবারে মানে এক শুক্রবারে এসে ছেলে আমার দেখে গেছে, পরের শুক্রবারে শুধু জাস্ট আমি কবুলটাই করছি, আমি শ্বশুরবাড়ি যাই নাই, কারণ ছেলের আমার পছন্দ হয়নি।
আচ্ছা, মানে আপনাকে 11-12 বছরে বিয়ে দিয়ে দিয়েছে?
দিয়ে দিয়েছে।
এবং ওইটা আপনার ভাবির কথা শুনে?
হ্যাঁ, আমার ভাবির কথা শুনে। এবং আমার মা বাবার কোনো ইচ্ছে ছিল না।
কবুল বলার পরে আপনি যে ছেলেটাকে লাভ করেছেন, প্রেমিক যেটা বলছেন আপনি, তার সাথে বের হয়েছিলেন আপনি, এবং তারপরের ঘটনা হচ্ছে এগুলো?
তারপরে
পরে ওই ঘটনা ঘটার পরে ওই ছেলে আর নেয়নি আপনাকে?
আমি এসে পড়ছি ও না, আমি এসে পড়ছি, কারণ
আপনি তাহলে শ্বশুর বাড়ি থেকে গিয়েছিলেন ওই ছেলের সাথে, প্রেমিকের সাথে নাকি?
না, আমাদের বাড়ি থেকেই, মানে আমি শ্বশুর বাড়িতে যাই নাই,
জানি নাই। কিন্তু বিয়ে তো হয়েছিল?
হ্যাঁ, বিয়ে হয়েছিল।
ছেলের সঙ্গে যোগাযোগ করেনি আপনার জামাইয়ের সঙ্গে যে এরকম একটা ঘটনা ঘটেছে?
নিবা তো, কিন্তু আমি যাইতাম না।
কেন?
আমি যাই, আমার কাছে ওকে ভালো লাগতো না।
আচ্ছা,
এতটাই মানে ছেলে মানুষ, আল্লাহ বলছে মানুষ আমার দেওয়া, আমার দান দেওয়া তোমরা ঘৃণা করো না, কিন্তু সে এতটাই কালো মানে বলার বাইরে। রাত্রের বেলা মনে হয়তো কি জানেন, কারেন্ট লাইটটা অফ করলে তার চোখ দুইটা দাঁত গুলো ছাড়া আর কিছুই দেখা যেত না, এত কালো। আমি তো বললাম,
মানে এই ঘটনার পরে সে আসতো আপনার কাছে যে আপনাকে নেওয়ার জন্য?
আমাকে নেওয়ার জন্য, কিন্তু আমি তাকে, আমি তার কাছে যাইতে চাইতাম না।
আচ্ছা,
তো বিয়ে করছে, মানে যেদিন বিয়ে হয়েছে ওই দিন আমাকে শ্বশুরবাড়ি নিয়ে গেছে, শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার পরের দিন আমি এসে পড়ছি। তো যেদিন বিয়ে করে, ওইটাকে তো আমাদের মুসলমানের ভাষায় কালরাত্রি বলে, ওই দিন তো স্বামী স্ত্রী একসাথে দেয় না, ওই শ্বশুর শাশুড়ি নতুন। ওই দিন রাত্রে আমি যখন, আমাকে ফেলেও দেখায় না, আমি যে পছন্দ করবো না, আমার জানে ফ্যামিলি যে ছেলে আমি, আমি ছোটবেলা থেকে কিরকমভাবে বড় হয়েছি ওরা জানে না, আমি স্মার্ট, মানে আমি ছোটবেলা থেকে একটু বয় পরিষ্কার, একটু হ্যান্ডসাম পছন্দ করতাম, ওরা জানতো যে আমি ওকে পছন্দ করতাম না, তাই আমাকে ওকে দেখাই
না, দেখাই কবুল বলি দিয়ে।
হ্যাঁ, না বলে আমার বড় ভাবি কইছে, যদি এমন বিয়া না বস তাহলে আমি এমন কাম করবো যাতে তোরে আমার শ্বশুরে, মানে আব্বার কথা যে তোরা যাতে বাড়িতে কালকে এমনি বার করে দে। তা আমি তো কাউকে চিনি না, কোথাও চিনি না, আমি যাবো কোথায় ওই ভয়ে দে। আমিও ভাবছি যে বিয়ে হয়ে গেলে এটা কি এমন, না গেলে কি হইব, মানে ওরকম
এরপরে যে ঘটনাটা ঘটলো, ঘটার পরে ছেলে আপনাকে নিতে আসতো?
ও নিতে আসতো,
কিন্তু আপনি যেতেন না।
ওর মা বাবা জানতো, ওর মা বাবাও শুনছে এসব ঘটনা, কিন্তু সে আমার জন্য অনেক কান্না করতো, হয়তো তার অভিশাপটাই আমার লাগছে। সে আমাকে অনেক ভালোবাসত, সে বলতো কি যে দেখো তুমি আমার অন্ধকার ঘরের চাঁদ, আমি যেমন দরিদ্র তুমি এমন দরিদ্র ঘরের মেয়ে, আমি যাই না দিন তুমি তাই খাবা, কিন্তু তুমি আমার অন্ধকার ঘরের চাঁদ। আমি তো মানে এখন তো মেয়ে হয়ে গেছে, চিন্তা টেনশনে শরীরটা আমার এরকম, আরো সুন্দর আসলাম আরো মোটা কাটা আসলাম, তো সে বলতো তুমি আমার অন্ধকার ঘরের চাঁদ। ও কখনো যদি আমাদের বাড়িতে আসতো, যদি আমার সাথে এক বিছানা দিত, রাত্রে আমি দাও নিয়ে সাথে ঘুমাইতাম, যে তুই আমার দোলে তোর হাত কেটে দিলাম, এমন বলতে মনে।
এই সময় আপনার বাবা মা চেষ্টা করেছে অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য?
তারপর তারপরে আমি যা মনে ওর কাছে সেটা তো বুঝতেই পারছে, তার মধ্যে সারাসারি হয়ে গেছে, কিন্তু সে অপেক্ষায় ছিল আমাকে নেবে।
আচ্ছা আচ্ছা, ওকে।
তারপরে তার মধ্যে দিয়ে বিয়ে অনেক ঠিক করলো, কিন্তু বিয়ে আমার হলো না। লাস্ট পর্যায়ে আমার এই বড় ভাই মনে করে নিচ্ছে তোমার বিয়ের পর, ওটা বিয়েটা না বলাই হয়, কারণ আমার বিয়েটা তেমন প্রচলিত হয় নাই, বিয়েটা হয়েছে একখান আমি আসে পড়ছি, এটা কেউ জানে কেউ জানেও না, এটা না বলার মতোই আর কি। তো যা হয়েছে বিয়ের পরেই আমার এই ঘটনাগুলা। তারপরে মনে করেন 3 মাস আমি বাড়ি থেকে বেরোতে পারি নাই, আমার বাবা বলছে যে আমি যদি একটা কানা ল্যাংরাও পাই আমি বিয়ে দিয়ে এটার আনতে পারছি বিদায় করুন, আমি ওর জন্য আমার
সমস্যাটা
আমি এটা মাইনে নিয়েছি। আমি যত জীবনে এতটা হেনস্থা যখন আমি আমার বাবাকে সমাজের মুখে করতে পারছি, আর কিছু করতে চাই না, আমার বাবা যেটা করবে সেটাই আমি মেনে নেব। কিন্তু আমার বিয়েটা হইতে দিল না। যখন লাস্টের পর্যায়ে যে বিয়েটা আমার ঠিক করলো, ওই বিয়েটা ওরা নিজেই সে একবারে বাঙ্গিয়া দিল। বাঙ্গিয়া দিয়ে আমাকে বললো কি, আমি ঘরে বসে রেখে যাই, তুই কোথাও বিয়ে করতে পারবি না, আর যদি তোর বিয়ে হইতে হয় তাহলে আমার সাথে সে তোর সম্পর্ক রাখিয়া তারপরে বিয়ে করতে।
কে বললো এটা?
আমাদের এই এলাকার বড় ভাই।
ওই যে আপনাকে যেতে বলতো?
হুম,
ওকে।
ও মানে ওই দিন এসে আমার সাথে সরাসরি ফেস টু ফেস কথা বলে, তার আগে আমি ওকে দেখি নাই। তুই কোথাও বিয়ে করতে পারবি না। আমি বললাম আমি খুব স্মার্ট, খুব সুন্দর আসছিলাম, আমি সবসময় চুলগুলা লাল করে রাখতাম, আমার কাছে ভালো লাগতো। মানে গরিবের মেয়ে হইলে আমার চলাফেরা কথাবার্তা কেউ বুঝতো না যে আমি গরিবের মেয়ে।
আচ্ছা,
তারপরে এক পর্যায়ে আমি যখন রাজি হইলাম না উনি বাড়িতে আসার বলার পরও, একদিন রাতে 10টা বাজে আমার বাবার নিয়ে আসছে। আটকায় রাখার পরে মানুষ এতটাই আজব, পৃথিবীর বুকে দুইটা জিনিসের লোভ থাকে পুরুষ মানুষের, এক হইছে নারী আরেক হইছে টাকা। আমার এই দেহের জন্য সে আমার বাবাকে নিয়ে আটকায় রাখছে এক দোকান ঘরে, আটকায় রাখে আমাকে। তার এক চামচা দিয়ে ফোন পাঠায় আমাকে, বললো তুমি কি রাজি হবা আমার কাছে আসা? আমি দেখেন আমি তো আপনাদের বলছি যেটা ছিল এটা আমার অ্যাক্সিডেন্ট, আমি আমার জীবনটাকে গুছাইতে চাই। কেন গুছতেছেন না? হ্যাঁ তুমি গুছাইতে পারবা, আমি তোমার গুছানোর মধ্যে কোনো বাধা দিতাম না, কিন্তু তুমি আমার কাছে আসো, তোমাকে আমার প্রয়োজন। আমি বলছি না আমি যাবো না। পরে বলতে আসছে তুমি যাবা না? আমি বলি তাহলে একটা কাজ করে, আমি কি বাজারের যে বেকারির পিছনে দিয়ে দেওয়া বেকারির পিছনে যে আছে, হ্যাঁ বেকারির পিছনে কি বেকারির পিছনে যে ফেক্সি লোডের দোকানটা, এই দোকানের পিছনের দিক দিয়ে আইসা তুমি দেখা দাও। কি তুমি আইসা দেখে যাও। ওর ফোনটা কাইটা দিছে। ওই ছেলেটার নাম আমি, ও এখন নাই আল্লাহ পাক, ওরে ও মারা গেছে, কোরস সাইডে মারা গেছে সন্ত্রাস। তো সে বলতেছে না না মানে চামচাটা যে যারে ফোন দিয়ে পাঠাইছিল ওই চামচাটা বলতেছে, দেখো তোমার একটা কথা কই, ও খুব রাগি, তুমি এমুকের নাম শুনছো, মানে বড় ভাইয়ের নামটা উনি, কিন্তু নামটা আমি মুসলমানের লোকমুখে শুনছি, আমি দেখিনি, উনি সেই লোক। সে দিনের বেলা যে মেয়ে কোনার পছন্দ হইতো, দিনের বেলা হইলে মেয়ের ঘর থেকে নিয়ে এসে পড়তো, মেয়ে গো স্বামী বাইরে থাকতো ওই ঘরে গিয়ে মেয়েদের সাথে ঘুমাইতো, কেউ কিছু বলতে পারতো না, ওনার এতটাই দাপট ছিল। তারপরে আমি গেলাম, গিয়ে দেখি আমার বাবাই তো, মানে আমার বাবা কিভাবে বসায় রাখছে, মানে কোনো দিয়ে বাইন্ডা টাইন্ডা রাখে নাই, সাধারণত ভাবে বসায় রাখে আর চা টা খাওয়াইতেছে। মানে আমাকে দেখাইতেছেন তুমি যদি মানা করো তাইলে আমরা যে কোনো স্টেপ নিব, ওই জন্য আমাকে ডাক দেন।
মানে তোমার বাপরে এখানে রাখছি, মানা করলে তারপরে স্টেপ নিব, রাখ পর্যন্ত না?
হ্যাঁ এটাই আর কি।
ওকে,
তারপরে যখন আমি দেখলাম, দেখি আমার বাবা খুব ভালোভাবে বসে রয়েছে, ওরা কিছু করতেছে না, আমার বাবারে চা টা খাওয়াইতেছে, আর আমাকে ফোন তো হাতে দিয়ে গেছে একটা আমার সাথে কথা বলার জন্য। এখন বড় ভাই ফোন দিয়ে বলতেছেন তুমি কি বলবা, তোমার কি বলার আছে, তুমি কি আমার সাথে যাবা না আমি কোন স্টেপ নিব? তা আমি তো ছোটকাল থেকে মানে শুনতেছি, যখন তো চোখে তো দেখি না কিন্তু মানুষের কাছ থেকে তো ওদের নামে অনেক কিছুই শুনলাম। তারপর আমি চিন্তা করলাম যে আমার তো এমনিতে লাইফ শেষ, আমার ছোট ছোট দুইটা ভাই বোন আছে, আমার মা আছে, এখন আমার জন্য আমার বাবার জীবন নিয়ে টান দিব, তখন আমার মা খুঁতেই যাইব, যা আমার জীবন গেছে আমার জীবনে যাক, আমার বাবার এই বৃদ্ধ বয়সে কিছু হওয়ার দরকার নেই। তারপরে এক পর্যায়ে আমি বলছি হ্যাঁ আমি আপনার সত্যি আমি রাজি হতে পারি, আমার বাবা এবং আমার ফ্যামিলি কোনো দিন বা কোনো ক্ষেত্রে যাতে আমার ফ্যামিলির বা আমার বাবাকে কেউ যাতে কোনোভাবে হেনস্থা বা কোনো অপমান যাতে না করতে পারে, যদি আপনি ওই গ্যারান্টি দিতে পারেন তাহলে আমি আপনার সাথে মিলতে পারি, আপনি যতদিন বলবেন। ঠিক আছে আচ্ছা তাহলে আমি সেই গ্যারান্টি তোমাকে দিব। পরে আমি গেলাম, যাওয়ার পরও আমি মানে যাওয়ার কথা বলছি ও আমার বাবারে ছেড়ে দিছে সাথে সাথে ছেড়ে দিছে। তখন এখন তো বাধ্যতামূলক আমার যাইতেই হবে, কারণ তারা খারাপ লোক এবং তার একপাশে আমার চাবাডিও দেখাইছে, আমি নিজের চোখে চাবাডি ওই দিন ফার্স্ট আমার বয়সে আমি চাবাডি দেখলাম দেখাইছি। তারপরে আল্লাহ আমি বলার পরে আমার ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পরে আব্বাই আজও জানে না যে ওই দিন ওরা কেন ওইখানে আব্বাকে নিয়ে গেল ওই অফিস রুমে, আর কেনই বা চা খাওয়াইলো আব্বা আজও জানে না। আব্বা জানে যে আমাকে নিয়ে গেছে, আবার একটু পরে আমাকে আইসে বাড়িতে দিয়ে গেছে।
আচ্ছা,
আব্বা জানে না যে আমার জন্য। তারপরে আমি এটা বলার পরে আমি তো বললাম আমার ফ্যামিলি থেকে কোনো ঘাট নাই, তেমন কোনো ঘাট দিত না। তারপর আব্বা এটা বলার পরে আমি ওনার সাথে চলে গেলাম। যাওয়ার পরে উনি ওনার আরো দুইটা বন্ধু সারা রাত্র নৌকা দিয়ে ঘুরছি, ওই আমার জীবনে ফার্স্ট মনে করেন ইচ্ছাকৃত ভাবে কিছু করা।
এটা ইচ্ছাকৃত বলে না, এটা অনিচ্ছাকৃত, আপনাকে এক ধরনের বাধ্য করেছে বলবো আমি।
এখন আমি এটা কি বলবো, এটা কি আমি ব্ল্যাকমেইল বলবো না আমি নিজে
ব্ল্যাকমেইল
ভাবে বলবো, এটা আমি বুঝতে পারি
ব্ল্যাকমেইল এবং খুব লম্বা সময় ধরে ব্ল্যাকমেইল।
তারপরে মনে করেন তিন মাস ধরে আমাকে ব্ল্যাকমেইলটা করা, তারপরে
এই নৌকাতে নিয়ে নিয়ে
মানে ফোনের মাধ্যমে
রাইট ফোনে আপনাকে যেন হয় ব্ল্যাকমেইল করে তিন মাস ধরে এটা আপনাকে ট্র্যাপে ফেলে তারপরে রাজি করে,
তারপর আমাকে রাজি করানো হয়েছে ওইটা। তারপর ওই ফার্স্ট আমি ওই দিন এই ফেন্সি ডিল কাকে বলে আমি চোখে দেখলাম,
আচ্ছা
বেয়ার কাকে বলে আমি চোখে দেখলাম। ওই দিন আমাকে ফার্স্ট ফেন্সি ডিল খাওয়াইলো, বেয়ার খাওয়াইলো, খাওয়ানোর পর আমি কিছুটা বেঠাল হয়ে গেছি, তারপর আবার কিছুক্ষণ পরে হুশ এলো। সেরকম করে ওই রাত্রে আমি ছিলাম ওইখানে ওদের সাথে ছিলাম। তারপরে সকালবেলা আমার আর সকাল কিরকম মানে আমি যাই করতাম খুব স্ট্রং থাকতাম, আমি কাউকে বুঝতে দিতাম না যে আমি এই কাজটা করে আইছি। এখনো আমি অন্ধকার হলে কোথাও থেকে আসতাম না, যখন ভোরের আলো ফুটতো সবাই যাতায়াত করতো ওই আটটা নটা, যেখানে আমার অনেকে ছয়টা বাজাইতো ওইখানে আমি নয়টা বাজাইতাম কোথাও ওয়েট করে, কারণ আমি কাউকে বুঝতে দিতাম না যে আমি এত ভোরবেলা কোথা থেকে আইছি। আমি কোথাও না কোথাও বসেই থাকতাম। তারপরে এক পর্যায়ে আমি বাড়িতে গেছি, যাওয়ার পরে আমার মন মানসিকতা সব চেঞ্জ, পরে বাড়িতে গেছি, যাওয়ার পরে আমার আম্মা কই আসলি, আমি কই আর থাকবো, আমার মেয়ে মনে করো দা আর তোমরা ছেলে মনে করো এটা, আমার এখন যেখানে রায় সেখানেই তাই, আমার এখন এরকম। আর আমার মা আর কিছু বলে নাই, আমার কিছু বলে নাই, আব্বা কিছু বলে নাই। তারপর থেকে ওনার খুব একটা কাছের লোক হয়ে গেছে, আমি এতটাই কাছের লোক হয়েছি
এই বড় ভাই,
হ্যাঁ ওই বড় ভাই আমার কাছে চাবা দিই এতটাই কাছে নেই তো। এবং আমি চোখে দেখতাম, মানে ওটা আমাদের এলাকার একবারে সবার বড়, উনি যা বলতো তাই, উনি এমনকি পুলিশ আইলে ওনার কাছে খবর আইতো আমরা সেভ করতে, আমরা সেভ করতাম। আমার মারা অনেক সময় আমার মারা তো আর আমার বিষয়টা জানতো না, ওনার সাথে আমার সম্পর্ক ছিল জানতো না, তো কোনো ক্ষেত্রে আমাদের বাড়ির ভিতরে ঢুকলে তো ওনাকে সাহায্য করতে হইতো, আর যদি ওনাকে ইচ্ছাকৃতভাবে ধরাই দেয় তাহলে মনে করেন তার পরের দিন অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে পিস্তল চাবা দিয়ে আমার কাছে দিত, আমি কি করতাম মাটির ঘর ছিল তো মাটির নিচে এতটুকু জায়গা এতটুকু প্রচার করে খোঁজল করে আমাকে দিত, আমি রাখতাম
আপনাদের বাড়িতে রাখতাম,
হ্যাঁ আমি রাখতাম সেবে ওই মাটির তলে খোড় করে খোদল করে তার নিচে প্লাস্টিকের কাগজ গুলা বিছাইয়া তারপরে মাটির নিচে একটা একটা করে রাখতাম। তারপরে আবার এখানে যে কাঠের টুকুর আছে না, কাঠের টুকরো দিয়ে মানে দরজার মতো মুখ বানাই দেয়, তার উপরে আবার মাটি দিয়ে সুন্দর করে লেপ দিয়ে রাখতাম।
এটা কি আপনার বাড়ির কেউ জানতো নাকি?
কেউই জানতো না, শুধু আমি একা।
ওকে, আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসবো। আশা করছি আমাদের সাথেই থাকবেন। দীপাকে যারা দেখতে চাচ্ছেন সেটা সম্ভব হচ্ছে আমাদের শুধু ইউটিউব চ্যানেলটিতে যদি আপনি সাবস্ক্রাইবার হন তাহলে। ওকে, আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment. Once again aro ekbar welcome korchi Dhaka FM 90.4 e apnara shunchen Secrets. আমি আর জি কিবরিয়া আপনাদের সাথে রয়েছে। যে কথাটি শুরু থেকে বলছি এবং আজকে প্রথম আপনাদেরকে বললাম সেটা হচ্ছে আমাদের যারা ইউটিউবের সাবস্ক্রাইবার এবং যাদের নোটিফিকেশন অন আছে তারা আমাদের স্পেশাল গেস্ট হতে যাচ্ছেন আজকে থেকে, কারণ ইউটিউবে সিক্রেটস এবং জীবন গল্পের আমরা একটা স্পেশাল এপিসোড আপলোড করব এবং সেটা শুধু ইউটিউবে প্রচার হবে, এটা রেডিওতে প্রচার হবে না। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই এপিসোডটি রাখা হবে খুব অল্প সময়ের জন্য। সুতরাং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং যাদের আমাদের চ্যানেলটির নোটিফিকেশন অন আছে সেলফোনে তারাই কেবলমাত্র জানতে পারবেন। তাৎক্ষণিকভাবে আপনারা চাইলে ওটাকে ডাউনলোড করতে পারেন কিংবা শুনতে পারবেন। মাত্র এক থেকে দেড় ঘন্টার জন্য রাখা হবে এবং সপ্তাহের যে কোনো সময় সেটা রাখা হবে। আর এটা খুবই এক্সক্লুসিভ এপিসোড করা হবে। এমন হতে পারে কালকেই আমরা একটা এপিসোড ওখানে আপলোড করব এবং যেটা আপনারা এখন পর্যন্ত শুনেননি এবং এটা প্রচারও হবে না ইউটিউব ছাড়া অন্য কোথাও। সুতরাং যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি বলবো অতি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি www.youtube.com/dfm904। ওকে, সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশনটা অন রাখবেন, নইলে কিন্তু আপনি স্পেশাল এপিসোডটা মিস করবেন। এটা প্রতি সপ্তাহে আমরা একটা করে আপলোড করব। ওকে, যেখানে আমরা ছিলাম দীপা, তারপর
ওদি তো আমি আনতাম, কিন্তু আমি যে খুঁতায় রাখতাম তারা ওটা কেউই জানতো না, ওরাও জানতো না আমি যে খুঁতায় রাখতাম। আমাকে দিত আমি এনে রাখতাম, আবার আমাকে বলতো আমি দিয়ে দিতাম। আমি এগুলো রাখতে চাইতাম না, মানে আমি ইচ্ছাকৃতভাবে চাইতাম না, বাট এটা আমার জোরের ক্ষেত্রে আমাকে রাখতে হইতো আর কি। এক পর্যায়ে আমার উনি টাকা দিত, অনেক অনেক টাকা দিত, মাঝে মাঝে ড্রেস কিনে দিত, আমাকে টাকা দিত, তোমার কি লাগবো তুমি কিনো। আমাকে এক পর্যায়ে একটা ফোন দিল, ফোনে কথা বলতাম। তারপরে একদিন মনে করেন কোনো ভাবে ওর বউ জানা গেছে আমার সাথে ওর সম্পর্ক,
ওর বউ জানাছে।
ওর বউ তো আমাদের বাড়িতে তো মনে করেন মোটামুটি ভালোই, আমার তো খুবই হয়ে গেছে, আমাকে কেউ কিছু বলতে পারে না, টাকা টাকাও আমি ঘরে দেই। আমি আবার একটা কথা বলছি যে আপনি যখন আমাকে ছোটবেলা থেকে কোনো কেয়ার করেন নাই, আর এখন আমি আশা করি আপনারা আমাকে কেয়ার করবেন না, আমার জীবনটাকে আমার মতো কাটাইতে দেন, আমার বাবার এটা বল। তো আমি ঘরে টাকা পয়সা দিতাম, মার জন্য ওইটা আনতাম, বোনের জন্য ওইটা আনতাম, আমার জন্য, মানে আমি এখন পুরাই কি মানে পুরাই একটা মানে পুরোপুরি আমি খারাপ হয়ে গেছি। আপনাকে কিছু বলবো না।
আপনি এই কাজগুলো শুধু বড় ভাইয়ের সাথেই করতেন ওই সময় নাকি সবার সাথেই করতেন?
না না, ওই সময় শুধু বড় ভাইয়ের সাথে। ওর কাছে যখনই যাইতাম তখনই আমি ফেন্সি ডিলার মদ খাইতাম, বিয়ার খাইতাম, যখনই যাইতাম তখনই খাইতাম। মানে এক পর্যায়ে এটা আমার এক ধরনের একটা নেশা হয়ে
গেল,
যখনই যাইতাম তখনই খাইতাম। এক পর্যায়ে এটা ওর বউ জেনে গেছে, জেনে যাওয়ার পরে ওর বউ আমার বাড়িতে আসে, আইসা আমার হাত থেকে ফোনটা নিয়ে বলে ফোনটা দে তো আমার কাছে, ফোনটা দিলাম। ওর বউ আবার ওইখানে থানিও, আমরা তো স্থায়ীও, ওর বউ থানিও। ওর বউ আমার হাত থেকে ফোনটা নিল, নিয়ে দেখো স্বামীর নাম্বার তো সম্পর্ক যত আসতে নাম্বার তো থাকবেই, নাম্বার পাইসা পাই আমার ফোনটা ভেঙে ফেলল, ভেঙে আমার একটা থাপ্পড় দিল। তো আমি এতটাই তখন ট্যালেন্ট হয়ে গেছি, মানে ও যে বড় ভাই ওকে আমি কেয়ার করতাম না। পরে ও চলে যাওয়ার পরে ওকে আমি ফোন দিলাম, ফোন দিয়ে বলতেছি তুই তো তুই এলাকার বড় ভাই, তুই আমার কাছে দৌড়া নগদ, আমি ওটা বলছি তুই এলাকার বড় ভাই কিন্তু তুই আমার কাছে দৌড়া, আমি একটা মেয়ে হয়েও তুই আমার কাছে দিনে আসিবার আসিস, কেন আসিস, তোর লাভই তুই আসিস, তোর বউ আমার কি লেগে মারবো, আমি তুই টাকা ব্যবহার করতেছি, তোর বউ যদি এ বিষয় যদি না পাই তাহলে কিন্তু তুই আর আমার কাছে আসবি না। তো আমি তোরে মানে রাগের মাথায় বলে দিছি, ও তো সত্যি সত্যি বাড়ি থেকে বড় মারধর করছে। তা আমি ভাবতাম কি এক পর্যায়ে সে সে মনে হয় শুধু আমাকে আবার তার বউকে মনে হয় সে মানে প্রথম বা তারপরে হয়তো আমি আমাকে দুজনের সাথে এ ধরনের সম্পর্ক আর কারো কাছে কারোর সাথে নাই। এক পর্যায়ে দেখি কি প্রায় বছর কাছাইছে না, বছর কাছাকাছি মানে 8 মাস 7 মাস চলে এরকম, একদিন তার এক বন্ধু আইছে বিদেশ থেকে, সেও আরেক বড় ভাইয়ের ভাই, ছোট ভাই, সেও এরকম সন্ত্রাসী ছিল, কোরস ভাইয়ের অর্ডার ছিল, সে পলাইয়া বিদেশ গেছিল, এখন ওখান থেকে আবার আইসে, তার কাছে আমাকে নিয়ে যাবে। তো ও বন্ধুটা আসলো, আসার পর আমাকে ফোন দিয়ে বলতেছে তুমি কোথায় একদম আসাই, ও ভালো একটা ড্রেস পরে খুব সেজে গুজে আসবা। আর আমি কি তখন এতটাই সুন্দর ছিলাম, আমার সাদা লাগতো না, চোখে একটু কাজল, মাথাটা আঁচড়েলে আর একটু হালকা শুনো দিনে চোখ, মানে এতটা সুন্দর লাগতো সবাই বলতো আমার বাবার নাম নিয়ে যে মুখের ঘরে একটা মেয়ে দিছে যেমন লম্বা চূড়া এরকম সুন্দর। তারপর মনে করেন আমাকে বললাম তার সে এমনি, আর লোকে এই এলাকার লোকেরা কি বলতো আমার বাবার নাম দিয়ে যে এমুকের ঘরে একটা মেয়ে হয়েছে খুব সুন্দর, আমার চারটা বোনের মধ্যে আমি সুন্দর, লম্বা চূড়ায় সব দিকে।
কেন ওই কথাটা বলছে প্রিয় শ্রোতা, আপনারা যদি ইউটিউবে আমাদের চ্যানেলটিতে আসেন তাহলে বুঝতে পারবেন। আমি সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904, ঢাকা FM 90.4 নামে আছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করবার পরে ডান পাশে যে বেল বাটনটি আছে এটাকে বলা হয় নোটিফিকেশন বাটন, এটা অন রাখবেন, তাহলে আমরা যে কোনো অনুষ্ঠান আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি আপনার মোবাইলে সেটা জানতে পারবেন।
নিয়েও যাইতো। তারপরে আমি গেলাম, তারপরে মোটটোট একসাথে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করলাম, বিরিয়ানি টিরিয়ানি আনালো খাইলাম। পরে এক পর্যায়ে আমার কইতেছে যাও তুমি, ওর বন্ধুর নাম নিয়ে বলতেছে যে ওর সাথে এই তুই ঘর থেকে আসো। পরে আমি কি জন্যে, আমি তোমার সাথে আমার সম্পর্ক, আমি ওর সাথে ওই ঘরে যাবো কি জন্যে? পরে আমার একটা থাপ্পড় মারলো যে তব মত রাস্তার মেয়েদের কোনো পার্সোনাল কোনো সম্পর্ক থাকে না।
এক বছর পরে,
এক বছরের মাথায় তখন আমি বললাম যে ঠিক আছে, আমার ওদের মতো রাস্তার মেয়েদের এটাই মনে হয় সত্যি যে কোনো সম্পর্ক পার্সোনাল কোনো থাকে না। তাহলে এতদিনও করাইতে পারতো, তাইলে আমি আমার মতো টাকাও ইনকাম করতে পারতাম দিক দিক দিয়ে সেই দিক দিয়ে, তো তুমি আমাকে এইভাবে রাখলা কেন? তোর ভাইয়ের কাছে যাই হোক, ওর থাপ্পর খাই আমি গেলাম। যাওয়ার পরে ও বন্ধু বান্ধব ওদিন আমরা মানে পরের দিন বাড়িতে আইসা পড়লাম, ভোর রাত্রে আমি আইসা পড়লাম। আইসা পড়ার পরে আমার দিন এমনিতে যাচ্ছে, যাওয়ার পরে এক পর্যায়ে ওর যে বন্ধু, ওর বন্ধুর যে বড় ভাই যেটা বলছে ড্যাম হয়ে গেছে, ও কিভাবে জানি আমার নাম্বার পেয়ে গেছে। ও ভালো না, মানে ও এই পথে ছিল, এখন ড্যাম হয়ে গেছে, ও আমার নাম্বার পাইছে, পাই আমাকে ফোন দিতেছে, ফোন দিয়ে খালি এরকম 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 বলে এরকম বলে। তো সে আবার ভালো ছিল না, সে কি করতো, সে একবারে নগদ মাইরে লাগতো, তার কাছে আর কোনো সার ছিল না। সে এরকম একটা লোক ছিল, এখন ড্যাম হয়ে গেছে কিন্তু সে একবারে মাইরে লাগতো, এরকম ছিল সে, যাকে ধরতো মাইরে লাগতো। সে আমাকে, আমার বড়টা যেটা তাদের বাড়ির পাশেই বাড়ি, আমার বড় বোন যেটা, এই যে এটা তাদের বাড়ি, এটা হচ্ছে আমার বড় বোনের বাড়ি, সে আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে এরকম দুই তিনবার যে ওর সাথে সম্পর্ক, ওর পাওয়ার আছে বিদায়, আমার পাওয়ার নাই বিদায়, আমার সাথে সম্পর্ক রাখো না, আমি তো তোমাকে দেখছি তুমি খুব স্মার্ট খুব সুন্দর এটা সেটা নানান কিছু। পরে আমি তো আপনার কাছে যেতে পারবো না, আমি তোমাকে টাকা দিব যত চাও অত, আমি আপনি আমাকে পৃথিবী সমান টাকা দিলে আমি যাবো না ওর অনুমতি ছাড়া। পরে ও আমাকে বলে ওকে, ও তো আমার বয়স, আমার ছোট, আমার ছোট ভাইয়ের বন্ধু, এটা বলতেছে। আর তোমাকে একটা কথা বলি, আমি হ্যাঁ বলেন, তোমার আমার বাড়ির পাশে তোমার একটা বোন থাকে? আমি তো হ্যাঁ থাকে। একটু কি তোমার মাথায় দিলাম, তার পাশে আবার কিন্তু তোমার বড় ভাই থাকে? আমি তো হ্যাঁ থাকে। আমি যদি ওদের আবার একটা স্বভাব কি, ওর যদি নেশা খাওয়ার টাকা না থাকতো ঘরের ভিতরে গিয়ে মাইক দূর করে শুধু এই টাকা নিয়ে আইতো ওই লোকটা। তো চিন্তা করলাম আমার জন্য শুধু শুধু আমার ভাই বোনদেরকে কেন আমি হেনস্থা করবো, আমি তো খারাপ হয়ে গেছি, আমার ভাই বোনদের হেনস্থা করার দরকার নেই। তারপরে আমি তার কাছে গেলাম, যাওয়ার পরে এটা আবার কোনো ভাবে আমার বড় ভাইয়ের কাছে গেছে, গা কানে গেছে। পরে আমি ওনার কাছে গেছি, যাওয়ার পরে যখন বড় রাত্রে আমি আসতেছি উনি রাস্তায়, উনি যে রাস্তা আমি খেয়াল করি নাই, ওনাকে দেখে বয়ে আমি একটা লোকের পিছনে পলাই গেছি, মানে যে আমাকে বাড়িতে নিয়ে দিয়ে আসবো তার পিছনে পলাই গেছি। পরে সে বলতেছে এ বাপন তোর পিছনে কে এটা? তো বলতেছে কেউ নাই তো ভাই, এমনি না আমি দেখলাম তোর পিছনে কে জানি গেল। ও সামনে গিয়ে আমার হাত ধরে টাইনে আমার ভার করে বলে তুমি এখানে এত রাত্রে করে? আমি শ্মশানে গেছিলাম। কে তুমি শ্মশানে যাবা? প্রতি মাসের মধ্যে তুমি 10-15 দিনে তুমি আমার সাথে শ্মশানে বসে সময় কাটাও, তাহলে তুমি আজকে শ্মশানে গেলে কেন? আমার এছাড়া টর্চ লাইট গুলো আছে না বিদেশি টর্চ লাইট দিয়ে আমাকে অনেক মাইর মারলো, একটা খাটের উপরে ফালাইয়া তারপর আমার পিঠের মধ্যে অনেকগুলো বাড়ি দিল। পরে আমি বললাম তুমি আমাকে বাইরেও কি জন্য? আমার জীবনটা আমার প্রেমিকাই দিল অর্ধেক শেষ করে, বাকি অর্ধেক দিলে তুমি আমার শেষ করে, তুমি তোমাকে বিয়ে করবা না, তো লজ্জা তুমি আমাকে কেন তোমার নাচের পুতুল বানায় রাখবো? তুমি বললে আমি নাচতে হইব, তুমি না বললে আমি নাচবো না। এক পর্যায়ে সে আমাকে বলে কি তুই এলাকা থেকে বেরিয়ে যাবি। আমি তো হ্যাঁ ঠিক আছে আমি এলাকা থেকে বেরিয়ে যাবো, কিন্তু আমার বাপ মার দায়িত্ব তোমার, আর যদি তা না হয় তাহলে আমি তোমার সব কুকিতে ফাঁস করে দেবো, আমি দেখো তুমি কি করবা। পরে কয়ে ঠিক আছে যা তুই এলাকা থেকে বেরিয়ে যা, তুই এলাকা থেকে বেরিয়ে যাবো। ঠিক আছে আমি এলাকা থেকে বেরিয়ে যাবো, আমার বাপ মার ভাই বোনের যাতে কিছু না হয়, আর যদি কোনোদিন কিছু হয় তাহলে মনে করো যে তোমার কিছু আমি রাখবো না। পরে আমি বলতেছি আমি রাত্রে এসে বাড়িতে শুয়েছি, পরে বাড়িতে পরের দিন আবারও ফোন দিলে, ফোন দিয়ে বলতেছে তোর এলাকা ছাড়া যাওয়া লাগবো না, যা হয়েছে মিটমাট করে লা, ভুলে যা, আমাকে এতগুলো মায়ের কি আমি ভুলে যাবো, তাই ভুলে যা। তো পরে আমি এবারে মানে আমাদের বাড়ি থেকে আর একটু সামনে আমি নিজে একটা বাসা নিয়েছি, একাই ভাড়া থাকবো, ওদের সাথে থাকবো না।
কোথায় নিলেন ভাড়াটা?
আমাদের বাড়ি থেকে একটু সামনে। আবার আমি যেখানে বাড়ি নিচ্ছি ওর আবার সেখানে আড্ডা, সারাদিন ওইখানে আড্ডা দিব বৈশাখ।
এই বড় ভাই?
বড় ভাই। ও আমাকে বললো যে তুই এই বাসা ভাড়া নে, আমি এখানে সারাদিন আছে, আমার লোকজন আছে, তোর কোনো সমস্যা হবে না, তুই এই বাসা ভাড়া নে। তারপর ভাড়া নিলাম, ভাড়া মাত্র 600 টাকা না 700 টাকা।
এটা আপনার ফ্যামিলি কিছু বললো?
আমি বললাম না, আমার ফ্যামিলির মধ্যে
কোনো কিছু কেয়ারই করতো না এইসব ব্যাপারে।
তারপরে ওইখানে ছিলাম, ছিলাম পরে তখন আমার বাইরে যাওয়া শুরু হয়ে গেছে। ওকে ছাড়া আমি বাইরে বিভিন্ন জায়গায় যাইতাম। সত্যি কথা কোনোদিন চাপে থাকে না, আমি যে অলরেডি খারাপ হয়ে গেছি তো অনেক জেনে গেছে। সত্যি কথা তো চাকরি, তখন আমাকে অনেক নাম্বার থেকে ফোন আসতো, ওইখানে ওইখানে যাওয়ার অফার আসতো, অত টাকা এত টাকা, মানে বিভিন্ন ভাবে অফার, আমি যত টাকা চাই এতই দিবে। তারপর আমি বাইরে যাওয়া শুরু করলাম। এক পর্যায়ে আমাদেরই মানে ওই যে সরু আপা বলছিলাম শুরুতে নৌকার ঘটনার মধ্যে, যে আব্বা আব্বা বা আম্মা যদি এসে তোমাকে বলে আমি রাত্রে খোঁতাই ছিলাম, তুমি বলবা যে আমার
বাড়িতে ছিল।
ওই সরু আপা ওই মহিলাকে আমাকে তখন চিনাই দিল, ওই মহিলা দেহ ব্যবসা করে।
আচ্ছা,
ওনা আমাকে নিয়ে গেলে, নিয়ে যাওয়ার পরে কথা বলাইলো, পরে বলতেছে যে ও এরকম এরকম কাজ করে, তুই যদি ওনার সাথে থাকিস, কাজকর্ম করিস, তাহলে ও তোকে ভালো পয়সা দিব। আমি ঠিক আছে, আমার তো এমনি তো থাকার জায়গায় নাই, তো থাকলাম। পরে আমি ওখান থেকে বাসাটা সারিয়ে দিয়ে মায়েশা করবো। তো ওই দিন রাত্রে আমি বাড়িতে গিয়ে রইলাম। থাকার পরে ওরই একটা চামচা আমাকে খুব পছন্দ করতো, মানে বড় ভাইয়ের। তখন মানে বাসা আমি পরের দিন আমো আর কি, বাসা ছাইরা ওই আপার বাড়িতে, ওর চামচা যে আমাকে পছন্দ করতো, এমন ও তো বলতে সাহস পায় না। বেড়ার ঘরের যে উপে দরজার উপর দিয়ে বেন্টুনেটারের মতো ফাঁক থাকে না, এতটুকু ওই ফাঁকা দিয়ে আসি আমার ঘরের ভিতরে গেছে। ঘরের ভিতরে গেছে এক পর্যায়ে চৌকি, আমি তো একা ঘুমাই স্বাভাবিক, তাইলে আমার চৌকি নড়বো, আমার তো ঘুম ভাঙবে। যখন গেছে চৌকির এক কোনায় যখন বসে, তখন আমার চৌকিটা মানে একটা লড়াট মারছে, না হঠাৎ করে আমার ঘুমটা ভাঙে গেছে। কিন্তু ভালো লাগে, আমার ঘরে তো শুধু আমি একা, আমার ঘরে কি আসলো? পরে আমি সাইড দিয়ে আমার আবার সাইড দিয়ে নামার, চৌকির সাইডে দা নামার সিস্টেম আসছিল, ওই দিক দিয়ে আমি নাইমা লাইটটা দরাই দেখি, ও ওর নাম ছিল আবার জনি। পরে আমি কি রে তুই এখানে? ও আমার পায়ে ধরে ফেলেছে, নগদ আমার পায়ে, দেখ আমি তোর পায়ে ধরি, তুই বাইরে কিছু করিস না, তোর আমার খুব পছন্দ, একটা বারের জন্য তুই আমার একটা সুযোগ দি, আমার 500 টাকা দিল। আমি তোর টিয়ার মায়ের বাপ, তুই এনেছিস কি জন্যে? আমার তোরা খুব পছন্দ। আমি এই কথাটা যদি আমি বলি, তুই বলিস না, আমি তোর ফাদুরের দোষে তুই বলি, আমি তাহলে এখন বাইরে তুই পরে তাহলে পরে, হ্যাঁ মানে যখন বয়টা দেখাইতেছি মানে হ্যাঁ কথা, আচ্ছা আমার তোরা কিছু করার দরকার নেই, কিন্তু তুই বলিস না, হ্যাঁ ভালো না, হ্যাঁ সুমাই লাগলো। পরে হ্যাঁ বাড়িলো, বাড়িয়া যখন গেছে যাওয়ার পরে আমি ওরে ফোন দিছি, আমাকে এইটাই বুঝি তোমার দায়িত্ব, তোমার জনি আমার ঘরের ভিতরে রাইট করে ভেন্টিলেটার বাই আইসা পরে আইসা আমার সাথে থাকতে চায়, তাহলে তো আমার এখানে থাকার কোনো ইয়েই থাকে না। আমি তাহলে আমার ক্ষমতা আমি নিঃস্বাধীন ভাবে আমি অন্য জায়গায় গিয়ে চলুন। তোর ওকে কি বললি? আমি হ্যাঁ বললাম। পরের দিন গোডাউনে মানে ওরে দৌড়ে, ও তো আর আমার ঘর থেকে বেরো, হাওয়া ও হাওয়া ও জানে আমি বলে দিব, ও পালাই গেছে। ও পরের দিন যে কোনো ভাবেই ওরে রাত্রের ভিতরে ধরাইছে, আমি তো রাত্রে বলে দিছি, ওরে ধরলো দইরা আমার বড় বোন। আবার ওই যে গোডাউনে ওরে নিয়ে মার দিছে, আমার বড় বোনের বাড়িটা আবার গোডাউনের পাশাপাশি। আমার বড় বোনে দেখতেছে এতবারই ওরে বাইরে যাচ্ছে মানে সাংঘাতিক ভাবে, আর বলতেছে ভাই আমি আর জীবনে ভুল করতাম না, ভাই তুই আমার ভাই মাফ করে দেন, আল্লাহর হস্তে ভাই আমার মাফ করে দেন। আমি ওরে দাইর আঙ্গুলের এই আঙ্গুল, এই আঙ্গুলটা আছে এই যে ভাই, এই যে বুড়ি আঙ্গুলটা হ্যাঁ ভাঙ্গে ফেলাইছে, যে হাত দিয়ে তুই ওর দিকে হাত বাড়াইছিস না, তোর এই আঙ্গুলটা, এই আঙ্গুলটা ভাঙ্গে লাগছে। পরের দিন আমার বইনে আমারও কইল, পরে আমার বললে তো আমি কই নাই যে আমার জন্যে অনেক মাই মারছে, ও 3 দিন হাসপাতালে ছিল মার খাইয়া। পরে আমি ওইখান থেকে মনে করেন পরের দিন আমি ওরে আর কিছু বলি নাই, চামচা তো আমার ঘরে আসার সাহস পাইছে, 2 দিন পরে তো রাস্তার মানুষ আসা পড়বো, আমার এরকম একটা ফিল ছিল বিচ্ছে। পরে আমি ঘর টর সাইড়া দিয়ে আমার মার বাসায় এই খেতা বালি চিতা দিয়ে খাবার তো আমি রান্না করে খাইতাম না, ওই টাকা থাকতো বাইরের থেকে কিনে কিনে খাইতাম, রান্না করতে পারি কিন্তু রান্নাতাম না। তো আপার বাড়িতে গেলাম, দিয়ে আপার সাথে আমাকে পরিচয় করাই দিল। তো ওনার বাড়িতে ওনার এতটুকু একটা ছেলে, এতটুকু একটা ছেলে ওনার মেয়ে নেই, স্বামী থাকতো বিজে সৌমি। ওনার দুইটা ছেলে, তখন একটা ছেলে হয় নাই। পরে ওনার বাড়িতে গেলাম, যাওয়ার পরে ওনার ঘরের কাজকাম করে উনি মানে ওনার ঘরের টুকিটাকি থালা বাসন হাড়ি পাতিল মাঝে উনি আমাকে ভাতও খাওয়াইতেন। আর যে তুই বাইরে এতখানে ঘুরার দরকার নাই, আমি ঘরে লুকাই না দিন, তুই ঘরে বই বয়ে কাজ করবি, আর তোর 3 বার খাওয়ার কাম, তুই আমার ঘরের টুকটাক কাজ করবি, তোর আমি এমনি খাওয়াম, আপা আমার এটা বললো। তো ওনার ঘরে আমি ওরকম ভাবে ওনার ঘরে কাজ টাজ করি, ওনার ছেলেদের সাথে ওনাদের সাথে আমি মানে থাকা শুরু করি, ভাতটা তো খাই, আমি যা কাজ করি উনি আমাকে টাকা দেয়, যা কাজ করি না আমাকে টাকা দেয়। কিন্তু আমি যাই কামাইতাম তাই শেষ, যাই কামাইতাম তাই শেষ।
মানে আপনি শেষ করে ফেলতেন?
হুম, আমি নিজেই।
কি করতেন ওই সময়? ড্রাগস নিতেন কোনো?
ওই আমার নেশা বলতে গেলে ফেনসিডিল, মদ, গাঁজা,
এইগুলো খাইতেন?
এইগুলোই খাইতাম। তো আপার সাথে পরিচয় হওয়ার পরে আপার বাসায় লোকজন আসতো, কাজকর্ম করতাম। তখন কাজে দিয়েছিল, দিত 500 টাকা, উনি আমগরে দিত 200 টাকা করে, 5 টাকা স্কুলে 1000 টাকা। তো অনেক সময় তো দেখা গেছে একটা মানুষের সবসময় পছন্দ করে না,
প্রতিদিন 1000 টাকা করে আসতো,
প্রতিদিন আসতো। যখন নতুন নতুন গেছে তখন আরো বেশিও আসতো, যখন প্রথমবার যখন ওনার বাসায় গেছে, তখন তো ওনার বাসায় তো আমি নতুন, তখন আরো বেশিও আসতো। এমন একদিন গেছে আমি একদিনে 5000 টাকা কামাই করছি।
বিরতি নেব প্রিয় শ্রোতা, এই জায়গাটিতে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি সেটা একটা খুব ভয়াবহতম বোধের দিকে আমাদের দাঁড় করিয়ে দেয়। মন্তব্য আসলে করতে চাই না, আপনারা নিজেরা যারা শুনছেন তারাই বুঝতে পারবেন যে আসলে কি বলা উচিত। ছোট্ট একটা বিরতির পর আমি আবারও ফিরব। সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my state of reality. Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment.
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। দীপা রয়েছে আজকের সিক্রেটসে, আমি আর জি কিবরি আপনার সাথে রয়েছি এবং আপনারা শুনছেন ঢাকা এফ এম 90.4 সারা দেশব্যাপী। ওকে, আমি যে জায়গাটাতে ছিলাম দীপা ঠিক সেখান থেকেই ফিরব। আর আজকের এই অনুষ্ঠানটি, যেটা এপিসোডটি আপনারা শুনছেন, সেটা অবশ্যই ইউটিউবে যে ভার্সনটি আপলোড করা হবে সেটা একটু ডিফারেন্ট হয় এবং দীপার ছবি অনেকেই দেখতে চাবেন আমি জানি। তাদেরকে আমি বলবো যে ইউটিউব থেকে এটা সম্ভব, আপনি যদি পুরো যে ঘন্টাটুকু আমরা আপলোড করবো খুব মনোযোগ দিয়ে দেখেন তাহলে সেখানে দীপার ছবি আপনারা পাবেন, কিন্তু কোথায় কোন পার্টিকুলার টাইমে আছে সেটা আমরা বলবো না। ওকে, আপনাকে যেটা করতে হবে আমাদের ইউটিউবে চলে আসতে হবে, www.youtube.com/dfm904, এটা হচ্ছে আমাদের চ্যানেলের ঠিকানা, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখবেন। দীপা যেখানটায় ছিলাম,
তারপরে ওই টাকা নিয়ে নিয়ে মন করেন আমি মদ খেতাম, কি করবো কারে দিন। ছোট একটা বোন ছিল, ওর আবার খুব কেয়ার করতাম, ওর জন্য ওইটা কিনতাম, ওর জন্য ওইটা কিনতাম, মার জন্য এটা কিনতাম, মারে নিয়ে 1000 টাকা 500 টাকা দিয়ে দিতাম। বাবার কাছে যাইতে সাহস পাইতাম না, কিন্তু বাবা তো সবই জানে আমার সম্বন্ধে, উনি আমার জন্ম দিছে, অথচ ওনার কাছে গিয়ে আমি দাঁড়ামো, আব্বু বাবাই তো সব জানে, মানে দাঁড়ানোর মতো সাহসটা আমার নাই, বাবার সামনে আর যাইতাম না কখনো। ওই যেখানে আমার আপা যে বাড়িতে আমি ছিলাম ওইখানে আরেকটু ব্যাক সাইডে আমাদের যে মেয়র এলাকা ছিল ওইখান থেকে 5 টাকা ভাড়া লাগে। ওই আপার বাড়িতে একটা লোক আসতো, ওনার সাথে আমার কোনোভাবে মানে সম্পর্ক হয়ে গেল এই ক্ষেত্রে। তো উনি আমার, ওনার কথাবার্তা আমার ভালো লাগতো, তো ওনার সাথে পরিচয় হয়েছে। হওয়ার পরে উনি আমাকে মাঝে মাঝে ফোন দিত, ওদের একটা খুব একটা সুন্দর জায়গা আছে খোলা আকাশের নিচে একটা মাঠের মতো, ওইখানে ওরা মানে আড্ডা দিত প্রতিদিন রাত্রে। তো ওরা আমাকে ফোন, ওরা ফোন দিত, ফোন দিল ওদের সাথে, ওইখানে গিয়ে গিয়ে আমি আড্ডা মারতাম। আমি তো নাচতে পারতাম খুব ছোটবেলা থেকেই, তো ওদের একটা বন্ধু ছিল সে আবার গান করতো, তো সে যদি গিটে নিয়ে গান করতো আমি সুন্দর নাচতাম। তো নাচতে আমি মদ খাইতাম ওদের সাথে বসে, বিয়ার খাইতাম, তারপরে গাঁজা খাইতাম, এগুলো খাই আমি ওদের সাথে, মানে আমি যে কোন দুনিয়ায় হারিয়ে যেতাম আমি নিজেও জানতাম না, ওদের সাথে আমি নাচতাম। তো ওরা তো আর আমাকে মন চাইলে টাকা দিত না, মন চাইলে না দিত, ওরা তো আমি মেয়ে আর ওরা পুরুষ, কেন তো নেবে সেটা তো জানেনি। ওরা ফোন দিত, আমি গিয়েও পার্টি টাটি মানে আনন্দ ছবি করতাম এটুকুই, এভাবেই দিন আমার কাটতেছে। তারপরে এক পর্যায়ে মনে করেন আমি আমাদের ওইখানে থেকে ঢাকায়ও আসা শুরু করি, ঢাকায়ও আসি বন্ধু বান্ধবের সাথে, নানান জায়গায় ঘুরি, কক্সবাজার গেলাম,
মানে আপনার এলাকা থেকে ঢাকা পর্যন্ত লোকজন জেনে গেছে,
মানে মানে আমি ঘুরতে আসতাম আর কি বন্ধু বান্ধবের সাথে বা ঢাকা পর্যন্ত আসতাম। তারপরে ওই আপার মাধ্যমে ঢাকায় আবার আরেকটা আপা ছিল, সেও এরকম কাজ করতো ঢাকায়, তো ওই আপা ওকে ফোন নাম্বার দিল, দিয়ে বলছে যে আমার কাছে এরকম এরকম একটা মেয়ে আছে অল্প বয়স ছোট, খুব ইয়ে মানে ওর প্রশংসা সবাই করো, খুব ভালো ব্যবহার আচরণ ভালো, সব দিকেই ভালো। ও তো বলো তাহলে আমার এটা পাঠাই দিও। তো এমনিতে তো আমার বন্ধু বান্ধবের সাথে আমি ঢাকায় আসতাম যাইতাম, তো ওই আপার বাড়িতে আমাকে বললো, ঠিকানা দিয়ে দিল, আমি আসলাম, আসা করে ফোন দিলাম। তো আপার বাড়িতে কিছুদিন ছিলাম, এখন এইভাবেই কাটতেছে, ওই আপার বাড়িতে এমনি কাটতেছে, আইতেছি যাইতেছি। তো টাকা পয়সা তো যা কামাই তাই শেষ করি, যা কামাই তাই শেষ করি, মানে ওই যে এসব টাকা যেভাবে আসে ওইভাবেই যায়। তারপরে এক পর্যায়ে তাই অনেকটা সময় কাছে গেছে, পরে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে একদিন একটা লোক আমাকে দেখলো, দেখে সে আমাকে পছন্দ করলো। তো পছন্দ করার পুষতে পরে সে আবার আমাদের, আমরা যে বাসায় ভাড়া থাকি সে বাড়িওয়ালার সাথে ওর আবার খুব সম্পর্ক, মানে বন্ধুত্বর মতো একটা সম্পর্ক, ও বাড়িওয়ালায় চিনতো। তো সে দেখছে, দেখার পরে কি জন্যে জানি আমার কাকার কাছে আসছিল আমি জানি না, তো আমাকে, আমি নদী থেকে গোসল করে ভিজা কাপড় এসে বাইরে দাঁড়ায় রয়েছি, তো সে আমাকে দেখছে। দেখার পরে তার আবার খুব বয়স, কিরকম বয়স, তার মেয়েও বিয়ে দিয়ে দিছে। তো কারো হয়েছে কপাল দোষ, কারো হয়েছে চক্ষু দোষ, তার আসছিল চক্ষু দোষ। তো সে এক পর্যায়ে কাকারে কইতেছে, কই মেয়েটা কে? তো কাকাই কইলো, এই মেয়েটা আমগো বাড়িতে, ওর মা বাবা ভাড়া থাকে। কই মেয়েটাকে আমার কাছে দিয়ে দেবো? তোমার কাছে তো দেবো, তোমার যে টাকা পয়সা আছে সম্পদ আছে ওগুলা বড় কথা না, ওর মা বাবারে যদি কিছু টাকা দো তাহলে ওর মা বাবা এমনি বিয়ে দিয়ে দিব, এমনি বিয়ে দিয়ে দিব, কিছু চাইবো না। তো পরে মনে করেন যে আমাকে, আমি তো আর লোকটাকে দেখি নাই। পরে বাড়িতে যখন আমি কাপড় চোপড় খোয়া যখন ঘরে ভিতরে গেলাম, যাওয়ার পরে দেখি লোকটা আমার কাকার ঘরে এসে বসে রয়েছে, আমাদের ঘরে না, কাকার ঘরে বসে কথা বলতেছে, এক দৃষ্টিতে লোকটা আমার দেখতেছে, তাকে আমি এতটা খেয়াল করিনি। পরে আমার কাকা আব্বার ডাক দিল, ডাক দিয়ে কইতেছে, বাই হুনিয়া যাও, কই কি? তোমার মাইয়ারে বিয়া দিবা? দেখতে তো দেয়া যায় বয়স্ক, তো এত বয়স্ক লোকের সাথে কেমনে বিয়া দিবা, আমার মেয়ের তো বয়স কম। তো কাকা কয়, বয়স কম দেখে কি হয়েছে, তোমার মেয়ের তো আর মানে তোমার মেয়ের তো কাইনি হইতে তো আর কমায় নাই, তুমি বয়স দেয় কি করো? আর এটা এটা কোনো কথা না, ওর পছন্দ হয়েছে আর ওর, ও কিছু টাকা পয়সা দিব না, তুমি ওর মেয়ের বিয়ে দে। তো আমি চিন্তা করলাম, আমি তো আমার মতো ভালোই থাকতেছি, তো আমি অযথা কি জন্য বুড়ে বেড়াতে বিয়ে বলতে যাবো, আমি এটা চিন্তা করতেছি। তো আমার আব্বাই বলতেছে, তুমি কি লোকেতে বিয়ে বাবা? আমি কই, যার চারটা পাঁচটা ছেলে মেয়ে আছে, মেয়ে বিয়ে দিয়ে দিছে, দুদিন পরে মেয়ের ঘরে নাতি, আমি ওই লোকের কাছে কি জন্য বিয়ে বলবো? আমার জীবনটা আমি যেভাবে আছি এমনি ভালো আছি, আমি বিয়ে বলবো না। তো তখন তো আমার মা বাবা ছাড়া আমার কেউই নাই। এক পর্যায়ে বাবা আমাকে বলে কি, তুমি যদি এখানে বিয়ে না পাও তো তুমি আজ থেকে আমাদের কাছ থেকে তোমার সম্পর্ক তুমি বিচ্ছিন্ন করে লাগবা। আমার বাবা বলতেছে, তোমার আমি ত্যায্য করে দিন। পরে আমাকে, আপনি আমার কিভাবে ত্যায্য করবেন? আপনার না আছে সম্পদ, না আছে কিছু, না আছে কোনো টাকা পয়সা, মানে সম্পদ থাকলে ত্যায্য করে, তো আপনি আমাকে কি কারণে ত্যায্য করবেন? আপনার তো নিজের চাল তুলে নাই, আপনি আমাকে কেমনি ত্যায্য করবেন? মানে তুই আমাদের সাথে কোনো যোগাযোগ রাখতে পারবি না, আমাদের কাছে আসতে পারবি না, এটা সেটা। পরে আমি চিন্তা করলাম, আমি কাছে আমাকে ভাবতে দাও। তো আমি চিন্তা করলাম যে আজকে এই লোকের কাছে যদি বাবা টাকা নিয়ে আমাকে বিয়ে দেয় তাহলে এটা বিয়ে হবে না, অলরেডি আমাকে বিক্রি করা দেওয়া হইব, আমি এটা চিন্তা করতেছি। যত বিয়ের কথা তাইলে বাবার মানে আমার কথা সে ঘরে বালি, আমার কথা আমি ওনার আশায় বালি ফেলাম, আমি নিজে পরে ইচ্ছে করে ওর লোকের সাথে চলে গেছি, যে লোকের কথা মানে বিয়ের কথা বলছে, আমি নিজে ইচ্ছে করে চলে গেছি। যাওয়ার পরে ওদের বাড়িতে গেছি, তখনও বিয়ে হয় নাই, ওদের বাড়িতে গেছি। যাওয়ার পর ওদের বাড়িতেই এলাকার কাজের দিয়ে আমার সাথে ওনার বিয়ে পড়াইলো, 50,000 টাকা কাজ দিয়ে আমার সাথে ওনার বিয়ে পড়াইলো।
মানে বিষয়টা হচ্ছে যাতে আপনার বাবা বাবাকে পয়সা দিতে না পারে, সেই কারণে আপনি কাজ করেন।
আমি সেটা সহ্য করতে পারি না, তাই জন্য এমনি তো শেষ, তুমি ও বাবা আরো শেষ করে দিবা,
মানে তুমি বাবা হয়েও আমাকে বিক্রি করবা,
বিক্রি করবা,
এটা যাতে না হয় সেজন্য আপনি নিজে
গেছেন, আমি ইচ্ছে করে চলে গেলাম।
টাকা দেওয়ার সম্ভাবনা কি ছিল?
হ্যাঁ ছিল, আমি নিজে দেখছি সে 20,000 টাকা হাতে নিয়ে বসে আছে, সে আমাকে বিয়ে করবে, মানে ওই লোক আমাকে বিয়ে করবে, এবং আমার বাবা যদি মানা করে, ওই লোক আসছিল আবার মাদক ব্যবসায়ী।
আচ্ছা,
মানে বাড়িতে আসছিল বর্ডার সাইড মাদক ব্যবসায়ী আসছিল। তো ওই লোকের এমনটাই নিয়ত ছিল, যদি আমার বাবা টাকা দেওয়ার পরও মানা করে তাহলে আমাকে উঠে যাওয়ার চিন্তা ভাবনা করবে।
আপনি গেলেন, যাওয়ার পরে বিয়ে করলেন?
হ্যাঁ, যাইলাম। যাওয়ার পরে ওদের বাড়িতে যাইতে যাইতে আমার রাত্র 12টা বাজে গেল। যাওয়ার পর ওদের বাড়িতে গেলাম, ওনার বর্তমানে বউ পাইছি কি আমি একটা, ওনারাদের আবার একটা অভ্যাস কি, ওই লোকে আমার ছাড়াও আরো 6-7টা বিয়ে করছে, আমার ছাড়া। তা আমি গিয়ে ঘরে বউ পাইছি একটা, শুধু বড় বউটারে পাওয়ার পরে ওই বড় বউর ঘরে ওই বউর আগে আরেকটা মহিলারে বিয়ে করছে, ওনার ঘরে একটা ছেলে আছে, ছেলের একটা ওনার কাজকর্মে অনেক মারধর করতো, অনেক শারীরিক ভাবে অত্যাচার করতো, ওই মেয়ে আবার ছেলের একটাই চলে গেছে, বড় ছেলেটাকে রাখা। তো উনি আবার বিয়ে করলো, যেটা বিয়ে করছে সেটা সে বৈরবে। বিয়ে করলো, বিয়ে করার পর ওই মহিলার ঘরে উডাউডি ছয়টা মেয়েই হয়েছে, কোনো ছেলে নাই। তো পাঁচটা মেয়ে গিয়ে আমি পাইছি, আরেকটা মেয়ে তখনও পেটে আসে নাই, তো আমি পাইছি গিয়ে আমার ওনার সাথে বিয়ে। কারণ ওইখানে ওনার দাপটটা ছিল অনেক, কেউ কিছু বলতে পারতো না। আর আমার চলাফেরাটা এতটাই ই হয়ে গেছে, আমাদের এলাকা ছাইরা মানে আমাদের এই পৌরসভার এলাকাটার ভিতরে যতগুলা গ্রাম আশেপাশে আছে সবগুলা নেতা খাতায় সম্পূর্ণ আমার হাতে আমি নিয়ে নিয়েছি। মানে আমার এলাকার সবগুলা নেতা সব যাই আছে টুকটাক সব আমি হাতে নিয়ে নিয়েছি, সবগুলো আমার হাতে। কারণ আমি চাইতেছি সবাই তো সবার মতো জীবনটার সুন্দর করে সাজায়, দেখি আমি চেষ্টা করে পারি কিনা ওর সাথে যদি আমার বিয়েটা হয়, হোক না বয়সের পার্থক্য হোক না, যদি আমার আমি সব দিকে তো শান্তি পাই, বয়স দিয়ে কি করবো। আমি এই চিন্তা করে ওনার সাথে গেছি, তারপরে বিয়ে হয়েছে। হওয়ার পরে তারপরে মনে করেন যে ছয়টা মেয়ে গিয়ে আমি পাইলাম,
ছয়টা মেয়ে
পাঁচটা মেয়ে পাইলাম,
পাঁচটা মেয়ে,
হ্যাঁ ওনার শুধু পাঁচটা মেয়ে আর আগের বোরগড়ের একটা ছেলে। আমাকে দিল, নেওয়ার পরে বিয়ে শাদী তো হইলো, হওয়ার পরে ঘরে নিল। নেওয়ার পরে আমি সব কাজ একাই আমি করতাম প্রতিদিন, উঠে আমার সাথে কেউই কোনো কাজ করে না, ওই মেয়েরাও করে না। আর হ্যাঁ বড় আপা করতো, মানে আমি সবকিছু বাউ করে দিলে উনি রান্না বান্না করতো, তাও আমার কোনো সমস্যা ছিল না। আমার কথা তাও তো আমি একটা বাড়িতে আশ্রয় নিয়ে আসি, প্রতিদিন প্রতিটা আবেগ নিয়ে খেলাচ্ছে, একটা আবেগ নিয়ে থাকবো এটা ভালো, মানে উনি ওই জিনিসটা চিন্তা করলাম আর কি। তারপরে ওনার বাড়িতে থাকতেছি, থাকার পরে এক বছর গেল, এক বছর কাছাকাছির মাথা তোমার বউ আবার প্রেগনেন্ট, তখন হইলো আবার একটা মেয়ে, এটা দেখতে সেম আমার ওর মতো হয়েছে, ওইটা বড় আর ওর ছোট। ওর আগে গিয়ে আবার আমি আরেকটাও পাইছি, ওর মতো একটা ছেলে রেখে ওই মা ও চলে গেছে, মানে পাঁচটা মেয়ে ছয় দুইটা ছেলে পাইছি আমি গিয়া। পাঁচটা মেয়ে তিন বর্গরের মিলাইয়া, দুই মেয়ে দুই বর্গরে একটা একটা ছেলে আর এক বর্গরে পাঁচটা মেয়ে। তো তারপরে গিয়ে যাওয়ার পরে আমি একটা মেয়ে হয়েছে। হওয়ার পরে তো আমি থাকতেছি খাইতেছি ভালো, আমার সমস্যা না, বাইরে আসতে দেয় না আমার কোথাও, একটু কারোর সাথে
জানতো আপনার সম্পর্কে জানতো
না, আমার জানতো তেমন কি, তখনও জানতো না, এতটুক জানতো যে আমি ঢাকায় চাকরি বাকরি করতাম, এটুক জানতো, কিন্তু এগুলো জানতো না। তো পরে আর সে জানবে কি, সে তো নিজেই ভালো না, একসাথে মাদক ব্যবসা করে, তার মেয়ের সাথে স্কুলে পড়ে একসাথে, মেয়ের সাথে পড়তো, ওই মেয়ের এসে দেখে বিয়ে করে ফেলেছে, মেয়ের সাথে পড়তো, তো সে তো নিজেই ভালো না, সে আমার ভালো গুলো খুঁজবো কোথা থেকে। তো তারপর যে মনে করেন সে আমি থাকতেছি বছর খানিক, যেতেছে ওনার বোরগর একটা বাচ্চা হইলো, তো আমি ওটারে রাখতেছি ভালোই, বাড়িতে আসি যাই, আমি কারোর সাথে কথা বললে মানা, কারোর সাথে হাসলে মানা, খুব অপমান করতো। আর বড়টারে এত মারা মারতো, মানে সে শারীরিক ভাবে অত্যাচার করতো, মানসিক ভাবে অত্যাচার করতো, মানে এতটাই পছন্দ। খেতে মানুষে গরু দিয়া হয় না, এটা সন্ধ্যা হয়ে গেলে গরুটা কেউ না নিলে ও লোক দিয়ে আনাইয়া বাড়ির ভিতরে এটা গরু জবাই করে এটা থামাই লাগবে, আপনি বুঝতেও পারবেন না যে রাত্রে করে কি করতেছে। এরকম একটা গরু সারা রাত্রের ভিতরে কোবায় থামাই লাগবে, ওই আবার ওর এলাকার জন্য ও আবার খুব দাপট। তারপরে মনে করেন যাইতেছি একদিন আমি বাড়িতে আসবো, একটা দরকারি কাজ আমি বাড়িতে আসবো, আঙ্গো বাড়িতে। তো তার মধ্যে বিয়ে যত হয়েছে, আব্বা মাকে লুকায় তো লাভ নাই, আব্বা মা জানলো, ও আব্বা গেছে আমাকে দেখতে, মানে দেখতে বলতে গেলে বিয়ের যেদিন আমি গেছি, আমার ওই দিন তো বিয়ে হয়েছে, বিয়ের চার মাস পর আমাকে বাড়িতে আসতে দেয় না। চার মাস পরে যখন আমার আব্বার অসুখ হয়েছে, ফোন করছে আমাকে আসার জন্যে, আমার আব্বুর শরীর ভালো না, তখন ও আমাকে নিজে নিয়ে আইছে সাথে, মোটর সাইকেল দিয়া নিয়ে আইছে, বারোটা বাজে বাড়ি থেকে বার হয়েছে, আবার দুইটা বাজে উল্টা বাড়িতে চলে গেলাম, আমাকে বসতে দেয় না আমার বাবার বাড়িতে। আসলো আইসে আমার বাবাকে দেখলাম, কিন্তু তার কাছে আবার একটা জিনিস কি, টাকা থাকলে কোনো কিছুর ইয়ে নাই। যাওয়ার পরে এমনিতে আমার বাবা মার সাথে কথাবার্তা, আমার বাবা মা আসা যাওয়া করে, আমার বাবা গেলে দুই চার পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে দেয়, আমার মা গেলেও এক দুই হাজার টাকা দিয়ে দেয়। কিন্তু টগরের যে দেয় তোরা কিছু দিবি না, ওরা কি আমার বাবার বাড়ি থেকে ওদেরকে কিছুই দেয় না, না দেয় বাচ্চা কাচ্চা করে, মেয়ে শ্বশুর বাড়ির জামাই বুইরা হোক তাও তো জামাই, তো ওরা জামাইরেও কিছু দেয় না। আমার এত বাড়িতে এগুলা বলে না, আমি এগুলা নিয়ে কিছু হেলদোল করি না। তারপরে মনে করেন যে একদিন মনে করেন আমি বাড়িতে গেছি, তো বাড়ি থেকে আসতে আসতে আমার দেরি হয়ে গেছে, রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছে, মানে আমাদের দেশে আসমু, দেশে আসার পর ওদের বাড়িতে যাওয়ার পথে গাড়ি নষ্ট হয়ে গেছে, গাড়ি নষ্ট হয়ে গেছে পরে যেখানে মনে করেন তিন ঘন্টা লাগবে সেখানে রাইতের এগারোটা বাজে গেছে। তো সে তো মনে করেন রাস্তায় চার পাঁচজন লোক নিয়ে বৈশা অপেক্ষা করতেছে আমি কখন বাড়িতে ফিরবো, তো আমার ভিতরে দেরি হয়েছে, বিদায় আমি বাসায় গেছি। পরে তার তো আবার ওই এলাকায় বললাম না খুব দাপট, কেউ কিছু তার বড় ভাইরাই কিছু বলতে পারে না, তো আমি রাত্রে যাওয়ার পরে সবাইরে খাওয়ায় টাওয়ায় ঘরের ভিতরে দিয়ে কে সিগারেট বাইরে দা তালা লাগাইয়া ওর বড় বোনের ঘরের ভিতরে আমার মানে নুনাস আমার নুনাসে ঘরের ভিতরে ঘুমাই লইছে বাইরে দা তালা লাগাইয়া উডানের মধ্যে ফাঁকা উডানে সে আমারে খুটিস্তি দিয়ে বাইরেছে। আমি কি জন্যে দেরি করছি, কার সাথে গেছি, খুঁতায় গেছি, আদৌ আমি খুঁতাও যাইনি, কিন্তু সে বিশ্বাসই করতেছে না যে আমি খুঁতাও গেছি। আমি বলছি যে আমার জন্মের পরে আমার ভাগ্যে বিদিয়ে যা লিখছে তাই হইতেছে, তোমারে দোষ দিয়ে লাভ নেই। তো মারলো, মারার পরে আমি ল্যাংগাইতে ল্যাংগাইতে গড়ে গেলাম। পরের দিন পাও আমার এত পরিমাণ খুঁজছে হকিষ্টির বাড়ি, আমার জীবনে তো হকিষ্টির নাম শুনছি দেখি নাই, ও আমারে দেখাইলো হকিষ্টি। এবং সে মাত্র কি দিয়ে এই হকিষ্টি দিয়া কারেন্টের তার দিয়া ছোট ছোট চায়না কুড়াল আছে না, চায়না কুড়াল দিয়া মাত্র এগুলা তার বিছানার নিচে সবসময় থাকতো। তারপরে আমি যাওয়ার পরে বছর খানিক হয়ে গেছে, সে আরেকটা মেয়েকে আবার বিয়ে করে আনছে, তিন বাচ্চার মা, তিন বাচ্চার মা সে বিয়ে করে নিয়েছে। নিয়ে আসার পরে এখন তারা তাদের মতো আমার দিকে আমার উপরে বড় আপার উপরে সংসার ফালাইতে দেয়, তারা কিছু দেহে মেয়ে না। এরকম করতে করতে মনে করেন দুই বছর কাছায় গেছে। এমনি হঠাৎ করে একদিন আমি লক্ষ্য করতেছি আমার শরীর কেমন লাগতেছে, শরীর কেমন লাগতেছে, শরীর ভার ভার লাগে, আমি খাইতে লইতে পারি না। এক পর্যায়ে বমি করলে খালি দেখে আমার মুখ দিয়ে রক্ত আসে। আমার পিছনে তো অনেক শত্রু, এখন কে কি করছে আমি বলতে পারি না, আল্লাহ পাক জানে। তারপরে আমার শরীর এতটাই খারাপ হয়েছে, পরে আমি ওরে বইলা আমি বাড়িতে যাই। তারও কোনো কেয়ারা ছিল না আমার প্রতি, তার কেয়ারা ছিল আমার শরীরের প্রতি। ওইটা শেষ হয়ে গেছে দুই বছরে, তারপরে আর আমার কোনো প্রয়োজন নেই। এখন আমার তো বাচ্চা হয়ে গেছে পেটে, আমি এটা কি করবো। তারপরে আমি বাড়িতে আসলাম, আসার পরে আমি আমার একটা কবিরাজের কাছে নিয়ে গেল। মা নিয়ে যাওয়ার পরে আমার একটা ওষুধ দিল, বলছে আমাকে কেউ একজন বাঁধছে, একটা মহিলা আমাকে বাঁধছে শুকনা বান, যাতে আমি শুকাইতে শুকাইতে মারা যাই। ওই বানটা দিছে যে ওকে নিয়ে আইসো, গাছও মারা যায় তো ফলও নিয়ে যায়, ফলও মারা যায় তো আর কিছুদিন পরে আনতে পারে কে কি ওর পেটে বাচ্চা, তখন মাত্র দেড় মাস। পরে আল্লাহ আমি ওখান থেকে আসে ওই তাবিজ টুবিজ দিল, পানি টানি দিল, খাইলাম। খাওয়ার পরে আমি ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করছি, ওর মাত্র তখন বয়স দুই মাস আমার পেটে, দুই মাস। ওর বাবাই তো আমার সাথে কোনো যোগাযোগ করে না, ওই যে আরেকটা মেয়েকে বিয়ে করে আনছে বললাম না, আমার সাথে কোনো যোগাযোগ নাই, ফোন নাই। কিন্তু এই দুই আড়াই বছরে মিথ্যে কথা বলবো না, সে আমার বাপ মারে না দিল প্রায় এক দেড় লাখ টাকা দিছে। তো একদিন ও আস্তে আস্তে বাড়তেছে পেটে, পরে আমি একদিন সুস্থ হয়ে আমি বাড়িতে গেছি। যাওয়ার পরে ও আমাকে বলতেছে তোকে আমার আর কোনো দরকার নাই, আর আমার এখানে যদি থাকতে হয় তাইলে আমার মতো আমার স্বাধীন মতো আমারই এ মাইনা চলতে হইব, তোরই এ মাইনা তুই চলতে পারবি না, আর এখানে থাকতে গেলে ঘরের কাজের লোক হয়ে থাকতে হইব, বউ হয়ে থাকতে পারবি না।
ওকে,
তা আমি বলছি যে এখন আমার বাচ্চা হইব, ওকে কেন বাচ্চা হইব, আমাকে এটা শুই না, আমাকে গর্তে হ্যাঁচড়া এটা নিয়ে বার করলে আমি বাচ্চা নষ্ট করে,
মানে আপনার মেয়েটা তখন পেটে,
হ্যাঁ আমার বাচ্চা নষ্ট করে লাগবো। আমি কেন আমি বাচ্চা নষ্ট করবো, তোমার গড়বড়া বাচ্চা আছে, আমার তো একটা নাই, আমি তোমার কাছে আল্লাহর পবিত্র কোরআন কবুল করার পর আমি বিয়ে করছি, তাহলে আমি বাচ্চা নষ্ট করবো কেন। ও আমাকে হ্যাঁচড়া এটা নিয়ে গর্তে বার করছে, তো আমি বাচ্চা নষ্ট করিনি। পরে এক পর্যায়ে মানে ওরা অস্বীকার, ও বাচ্চা ওদের না, মানে এখন আমার কিভাবে এত সরাই বই চিন্তা ভাবনা, ঠিক আছে,
আগের বউগুলোর মতো,
হ্যাঁ আগের বউগুলোর মতো। আর যদি ওর হয়ে থাকে তাহলে ওদের বাড়িতে আমি থাকমো, থাকে বাচ্চা প্রসব করে পরে ওদেরকে দিয়ে আমার আশা পড়তে হবে, ওরকম পরে মানে পরে আমাকে এটা বলছে যে বাচ্চা যদি, হ্যাঁ এ বাচ্চা আমার, আমি জানি আমাকে আমার কাছে বিয়ে হওয়ার পরে তুই কোথাও যাস না, কিন্তু এ বাচ্চা হওয়ার পরে তুই এখান থেকে চলে যাবি, আমার বাচ্চা আমাকে দিয়ে যাবে। আমি থাকতো ওনাকে আমি দুই তিনবার দেখছি আসতে যাইতে, তো ওই আপার থেকে উনি নাম্বার নিচ্ছে। এত বছর দুই আড়াই বছর হয়ে গেছে আমার দেখা পায় না, তো খুব ইয়ে হয়ে গেছে। তো পরে আমার নাম্বার নিয়ে সে আমাকে ফোন দেয়, আমি তো ফোন ধরিনি, এক পর্যায়ে ওর আব্বু ফোন ধরছে, ফোন ধরে কইতেছে ও কই, তুমি কে, ওর আব্বু কইতেছে আমি কে, মানে ওর আব্বু কইতেছে আমি কে, মানে আপনি আমার বউর নাম্বারে ফোন দিচ্ছেন, আপনি আমার জিজ্ঞাসা করেন আমি কে, কোকে আপনার বউ, তো প্রথম ছিল আমার বউ।
ওকে, এটা থেকেই মূলত সম্পর্কটা
খারাপ হয়ে গেছে।
বিরতিতে যাব প্রিয় শ্রোতা, এখানে ছোট একটা বিরতি নেব। আজকে মানসিক ভাবে বয়প্রাপ্ত আমি বলবো যারা, কেবলমাত্র তাদের জন্য আজকের এই সিক্রেট অনুষ্ঠানটি, কারণ ঘটনা যা ঘটেছে দীপার সঙ্গে সেটা যদি শুধু ঘটনা হিসেবে না দেখে একটু ঘটনার ভেতরে গিয়ে একটা মেয়ের মানসিক শারীরিক পরিবর্তন এবং সামাজিকভাবে পারিবারিকভাবে কি পরিমাণ হ্যাসল তাকে পোহাতে হয়েছে সেটা যদি আপনি চিন্তা করেন তাহলে আজকের গল্পটি সার্থক। এবং আমরা বলছি বারবারই, একটা অ্যানাউন্সমেন্ট আজকে থেকে শুরু হয়েছে, সেটা হলো ইউটিউবের জন্য আমরা একটা বিশেষ এপিসোড আমরা আপলোড করব প্রতি সপ্তাহে একটি করে। প্রতি সপ্তাহে একটি করে, এটা শুধু ইউটিউবে, এটা রেডিওতে প্রচার করা হবে না, সেটা জীবন গল্পেরও হতে পারে, সিক্রেটসেরও হতে পারে, শুধু ইউটিউবের জন্য। যারা কেবলমাত্র আমাদের সাবস্ক্রাইবার এবং যাদের আমাদের চ্যানেলটির নোটিফিকেশন অন করা আছে, তারা এই অনুষ্ঠানটি শুনতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। কারণ এই এপিসোডটি আপলোড করার দুই ঘন্টার মধ্যে আমরা আমাদের এপিসোডটি ওখান থেকে সরিয়ে নেব, এটা খুবই এক্সক্লুসিভ একটা এপিসোড হবে। সো যারা সাবস্ক্রাইব করেননি এবং যারা নোটিফিকেশন অন রাখেননি, তাদেরকে আমি বলবো অতি দ্রুত গিয়ে আজকে থেকেই, এই মুহূর্ত থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, কারণ এমনও হতে পারে যে কালকের মধ্যে আপনারা একটা নতুন এপিসোড পেয়ে যাবেন। ওকে, আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি www.youtube.com/dfm904। সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন অন দুটোই করতে হবে। ফিরছি ছোট্ট একটা বিরতির পর। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। বিরতির পর আরো একবার স্বাগত। দীপাকে আপনারা শুনছেন আজকের সিক্রেটসে। এবং আমার মন্তব্যটা আমি শেষে গিয়ে করি। দীপা, কথাটা বাড়ি আপনার কাছে আবারও ফিরি, তারপর কি হলো?
ওটা ওটা আপনার বউ তো আমার রক্ষিতা ছিল, বউও বলছে না, ও তো আমার রক্ষিতা ছিল। আপনি ওরা কেন বিয়ে করলেন? ওর কিছু আছে? ওর তো কিছুই নাই, যা ছিল সবই তো সে বিলি করে দিছে। আপনি কি দেখে বিয়ে?
এই জন্য বাচ্চাটাকে সে নিজে চলে যেতে বলছিল।
পরে সে এটা বইলা সে ফোনটা রেকর্ড করছে, ওইগুলা যে বলছে রেকর্ড করছে, কইরা আমাকে শোনাইছে। শোনানোর পরে আমি বলছি যে আমি পরে ওর কাছে সত্যি বলছি যে এরকম এরকম ওর সাথে আমার একসময় সম্পর্ক ছিল, মানে ওই পার্টগুলো আর বলি না, শুধু ওর সাথে সম্পর্ক ছিল আমি এটা বলছি যে ওর সাথে আমার এক সালে প্রেমের সম্পর্ক ছিল, প্রেমের থেকে আস্তে আস্তে গভীরতায় গেছে গা, তো এরকম কিছু না। কিন্তু সে বলছে যে হ্যাঁ বাচ্চা আমার, আমি জানি, মানে ওর আব্বু বলছে যে বাচ্চা আমার, কিন্তু আমি তোকে নিয়ে সংসার করতে পারবো না, কারণ আমার অভ্যাসটাই এরকম। কারো হয়েছে কপাল দোষ, আর কি ওর হয়েছে চক্ষু দোষ, ওর হয়েছে চক্ষু দোষ। ও বলতেছে তোমার উপরে থেকে আমার মন উঠে গেছে, দুই আড়াই বছরে যা ছিল আমার সব নেওয়া হয়ে গেছে, তুমি আমার এখানে থাকতে গেলে শুধু কাজের মেয়ের পরিচয় থাকতে পারবো, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। আর যদি তুমি মনে করো যে বাচ্চা তুমি রাখবা, তাহলে তোমার পরিচয় তুমি বাচ্চা রাখতে পারবা, কিন্তু আমার বাড়িতে নিয়ে রাখতে পারবা না, আর বাচ্চা আমার বাড়িতে রাখিয়া তারপরে তুমি বেরিয়ে যাবা, যত বাচ্চা আমার আমার বাচ্চা আমি রাখিয়া দিবি, তুমি বেরিয়ে যাবা, এ পর্যন্ত তুমি এনেই থাকবা, আমার বাচ্চা না হওয়া পর্যন্ত তুমি এখানে থাকবা। তা আমি ওর সাথে, কারণ ও তো খারাপ মানুষ, আমি ওর সাথে তর্কাতর্কি করি নাই, তর্ক মানে সব মূলত পেস্টা লাগাই দিছে ওই বড় ভাই, ওই তখনও বুঝতে পারলো যে আমি কোন ক্লাসের। পরে আল্লাহ মনে করেন আমি আর ওর সাথে কোনো বাড়াবাড়ি করি নাই, আমি খাইতেছি, চলতেছি, ফিরতেছি। এক পর্যায়ে পাঁচ মাসের বেলা সে আমাকে গোত্রে এমনভাবে আসার দিয়ে বাইরে ডেল্লা ফালাইছে, মানে বলার বাইরে। ভাগ্যে আমি এই পাঁচটা দা ব্যথা পাইছি, আমার সামনে কোনো ব্যথা পাই নাই।
আপনি তখন পাঁচ মাস, মানে
পাঁচ মাসের পেটে?
আচ্ছা।
পরে ও বলতেছে ওর বাবা এবং ওর ফুপুও আমার এটা নিয়ে হ্যাসায় নিয়ে যায়, আমার বাচ্চা নষ্ট করাই লেগে। পরে আমি বলছি যে তোমরা যত কিছুই কো, প্রয়োজন তোমার বাড়ির ভিটামিন ফেরা দিবো, আমি বাচ্চা নষ্ট করবো না। পরে অনেক মাইজুর করে, পরে আমি মাইজুর খাওয়ার পর আমি ওই দিন রাত্রে সবাই ঘুমাই রয়েছে, আমি ওই দিন রাত্রে ওই বাড়ি থেকে বেরুইয়া আরেক বাড়িতে থাকে, পরের দিন ভোরবেলা আমি আমার বাড়িতে আসা করি। আসা পড়ার পরে এখন আমি বাড়িতে আসার পরে আমার আব্বা আমার ঘরে জায়গা দেয় না, তোমার ইচ্ছা তো পূরণ হয়েছে, কারণ তুমি আমার টাকা ক্যাশ নিলে হইলে আর তোমার মেয়ে দিলে হইলে, কিন্তু আমি যাওয়ার পরও তো তোমার প্রায় 1.5 লাখ টাকা দিছে, তাহলে তুমি আমার রাখবা না কেন? উনি আমার রাখবো না, এই বাচ্চা কার? উনি নিজেও বলছে, আমার বাবাই নিজের মুখে আমাকে বলছে যে বাচ্চা, এই বাচ্চা কার তুই জানোস? পরে আমি বলছি দেহ আব্বা তুমি আমার জন্ম দিছো, আমি এই প্রসঙ্গটা যাইতে চাই না, কিন্তু তাও যখন বাধ্য করলা, আমার বাবাকে এটা তুমি কইতে পারবা? আমিও কইতে পারবো না, একমাত্র আমার মাই কইতে পারবো যে আমার বাপকে। তুমি কিন্তু নিজে শিওর দিয়ে কইতে পারবা না যে আমি তোর বাপ, আর ওর বাপকে এটা একমাত্র আমি জানি, তুমি কইতে পারবা না। তাহলে তুমি যে অপমান গুলো আজকে আমারে করছো, আমার যাওয়ার জায়গা ছিল না ভাই, খুঁতো আমার যাওয়ার জায়গা। আর বড় যে ভাই বোন গুলোর কথা বলছি, ওদের সাথে আমার সম্পর্ক থাকে টাকা দিলে, যখন টাকা দেয় না তখন সম্পর্ক থাকে না। তারপরে মনে করেন যাই হোক কষ্ট করে আমার যে আমার বড়টা যেটা বললাম যে দুই বোনে খুব মিলও ছিল ঝগড়াও ছিল, ও আব্বার হাতে পায়ে ধরে যেমনি আমার ঘরে রাখলো, কারণ আমি এবস্থায় যাবো কই, কে আমাকে রাখবো, এটা তো একটা রিস্ক। পরে ঘরে রাখলো, রাখার পর আব্বা প্রতিদিনই প্রতিদিনই নানান কিছু বলে। এমনও দিন গেছে আমি ভাত খাইছি, আমার ভাত চোখের পানি আমার ভাতের খাবারে পড়ছে, যে কেন আমার ভাগ্যটা এরকম হইল, আমি তো আল্লাহর কাছে এরকমটা চাই নাই। পরে যাই হোক কষ্ট মষ্ট করে পরে পেটে নিয়েও আমি খারাপ কাজ করছি ঢাকার জন্য,
এই পাঁচ মাসের পেটে থাকা অবস্থায়।
কারণ ওই যে আমার আসার দিয়ে মানে দুই মাসের প্রেগনেন্ট যখন আসলো বললাম না সমস্যা ছিল বান্ধিছে আমার, তার পাশাপাশি বাচ্চার যে থলিটা ওই থলিটা আমার পানি হয়ে গেছিল। প্রতি মাসে মানে ওই দুই মাস শুরুতে প্রতি মাসে আমার আলট্রাসাউন্ড করে দেখতে হচ্ছে পানির পরিমাণটা কতটুকু, মানে ওর উপর দিয়ে গেছে কেন ওর নিচে আছেন, ওর উপর দিয়ে গেলে ও পানিতে করে মারা যাইত। প্রতি মাসে মনে করেন আমার 500 টাকা করে আলট্রাসাউন্ড ফিস লাগতো আর 200-300 টাকা ওষুধের, এগুলো তো আমার দেয় না কেউ। দুই জোড়া নুপুরা ছিল মানে যা গিয়েছিল সব, লাস্টের পর আমার পরনের বুরকা বেঁচে লাস্টের আলট্রাসাউন্ড আমার করতে হয়েছে।
এই সব কাজ করে করে আপনি পয়সা রোজগার করে ওর আলট্রাসাউন্ড করতে?
ওর আলট্রাসাউন্ড করাইতাম মানে নিজেও খাইতাম, আমার ভালো মন্দ কেউ খাওয়াইতো না, প্রেগনেন্ট অবস্থায় তো এটা সেটা খাইতো, ওর বাবা আমার খোঁজ খবর নিত না, আমার বাবাই তো আমার আমার দিক ফিরেও তাকাইতো না যে আমি ওনার মেয়ে নাকি। তখন অনেক সময় অনেক কিছু বলতো তখন সহ্য, আর আমার বরাবরই খুব রাগটা বেশি ছিল, যন্ত্রণা শুরু হয়ে গেছে আমার হাতে।
হাত কেটেছেন আপনি ব্লেড দিয়ে?
ব্লেড দিয়ে, এখানে শিলি আছে প্রায় একটা। আর প্রথম আমি যার সাথে প্রেম করছিলাম তাকে আমি আজও ভুলতে পারিনি, কিন্তু তার একটা বিচার আমি করছি। তো ওই বড় ভাইয়ের সাথে সম্পর্ক হওয়ার পরে তখন তো ওনাকে আমি সব ডিটেলে বলছি, বলার পরে উনি বুঝতে পারছে যে আসলে আমি আমার কোনোভাবে এটার মধ্যে হাত ছিল না, সবটাই ওর কারণে হয়েছে। আমি বললাম যে ও এমন এমন আজকে রাত্রে আসবো, তা আসলে কি করতে কই কি করবেন, ওর একটু মারধর করেন, এতদিন পরে তোর মুখ দেওয়ার কথাটা বেরোলো তুই আগে কইতে পারলি না, আমি তো ভাবছিলাম যে সত্যি সত্যি তুই খারাপ, কিন্তু আমার একটা জিনিস মাথায় খুব কাজ করছিল যে এই এলাকায় যদি কোনো খারাপ মেয়ে হইতো তাহলে সবাই আগে আমি জানতাম, তো তোর কথা তো আমি শুনি নাই, তো এই জিনিসটা আমার খুব কাজ করতো। তো আচ্ছা যাই হোক, ওর কারণে যখন আমার থেকে পুরাটা শুনছে, শোনার পরে বলতেছে ওর একটা বিচার আমি করবোই, আজকে হোক বা কালকে হোক ওর একটা বিচার আমি করবোই। তারপরে ওই দিন যখন আমি বললাম উনি খুব খুশি হয়েছে যে আমার নিজের মুখ দিয়ে কথাটা, আর আমি ওনাকে বলছি যে আপনি যদি ইচ্ছে করে কিছু করেন তাহলে এটা ভালো হইব না, আমি ওর কোনো ক্ষতি চাই না, পৃথিবীর বুকে আমার ক্ষতি যা করতে পারে করুক, আমি কারো ক্ষতি করবো না, আমি এটা বলছিলাম। পরে ওই দিন যখন আমি মানে ধৈর্যের বাইরে হয়ে গেছি যে আজকে একটা মেয়ে নিয়ে তুই ঠিকই তো সংসার করতেছিস, তাহলে আমার সাথে ওই দিন সংসারটা করলে তোর সমস্যাটা কি হতো, আমার সাথে যা ওই মেয়ের সাথে তো তাই, এটা তো কোনো বিবেক পার্সোনাল কিছু ছিল না, আর ওই মেয়েও তেমন লেখাপড়া করছিল না, আমি হয়তো একবারই করি না ওই মেয়ে পাঁচ পর্যন্ত পড়ছে, একটু কি হইতো। তো পরে আল্লাহ পরে এগুলো চিন্তা ভাবনা করে ওনাকে বলছি, ওনাকে বলার পরে আল্লাহ ওই মাঠে যখন আইসে তারপর একটা মোটা লাঠি নিয়ে, আমি তো আর দেখিনি, আমাকে বলছে তুই আসবি না, তুই আসলে সহ্য করতে পারবি না, কারণ তুই এখনো ওকে ভালোবাসোস আমি জানি, তুই আসবি না। পরে মোটা লাঠি দিয়ে ওকে বাইরে এলো। তারপরে মনে করেন যে আমার মেয়ে, তারপরে আমার মেয়ে যেদিন হইব ওই দিন বাড়িতে আমার মা নেই, তো বড়াপাকে খবর দিলাম, বড়াপা আসলো, আসার পরে আমাকে হাসপাতালে নিয়ে গেলো। এখন হাসপাতালে 3,000 টাকা বিল দিয়ে আনবো এই মানুষ আমার নাই, আমার কাছে কোনো টাকাও নাই, আমি এত দোকান না মানে মনে মনে আমি কইতেছি আল্লাহ দেখো একটা সন্তান পৃথিবীতে আনাটা খুব সহজ, মানে একটা সন্তান মারাটা অনেক সহজ, আর কোটি কোটি টাকা বাইঙ্গো কেউ আনতে পারে না, ওর বাবাই চাইছে আমি ওরে নষ্ট করে লাইতাম, আমার বাবাই চাইছে ওরে নষ্ট করে লাইতাম, তো আল্লাহ আমি এটা সাহস করতে পারি না, এমনকি আমার বাবার সাথে আমি ঝগড়া করে করে বাড়িতে বেরিয়ে আমি হাসপাতালে গেছি নষ্ট করে এলাম, কিন্তু আমি বিবেকের তারণায় পারি নাই, 3 বার গেছে আমি হাসপাতালে ওরে নষ্ট করে ফেলাইতে। কিন্তু পরে চিন্তা করলাম আমার তো স্বামীও নাই, মাও নাই, বাপ মাও নাই, সংসারও নাই, এটা যদি থাকে তাহলে তো আমার একটা সংসার হইব, ছোটখাটো একটা সংসার তো হইব, যাই দিয়ে রাখছে আল্লাহ ছেলে দেখ আর মেয়ে দেখ কিছু তো একটা দিছে, এটা থাকলে তো আমার আমার জন্য ভাবার একটা মানুষ থাকবো, আমি নষ্ট করি নাই। ওরে 1 মাসের রাইখে আমি নিজে ইচ্ছে করে বুকের দুধ শুকাইয়া আমি বাধ্যভাবে আবার ওই কাজের নামতে চাই নাই, তারপরে ওই টেলার একটা কাজ নিলাম আমগো বাড়ির সাথে, তখন আমি চাইছি যে মেয়ে একটা হয়েছে আমি দেখি উপরটাতে ফিরে আসি, আমার উপরটা মানে প্রতিটা দিন প্রতিটা মানুষের আবেগ নিয়ে খেলতে আমার ভালো লাগতেছে না, প্রতিটা দিন মনে হইতো প্রতিটা যন্ত্রণা আমার কষ্ট দিত। তারপরে আমি টেলারে কাজ করব, টেলার বড় আপার তো টেলার ছিল, মোটামুটি আমিও শিখে গেছি, আমি পারি মোটামুটি। এতটা ভাই কি বলবো, একটা মা হয়ে কথা বলতেন, আমার মেয়েটা এত সুন্দর হয়েছে, এত মোটা কাটা হয়েছে, যা একবার না তাকাইছে তারও হ্যাঁ টাইট হয়েছে, এত সুন্দর হয়েছে মাশাল্লাহ দিলে। তারপরে ওই টেলারে চাকরি নিয়েছি, মারে আমি বলছি মা তুমি আমার মেরে রাখবা, আমি যা খাই তোমার আমি তাই খাওয়াবো, তুমি খেলে আমার মেরে রাখবা। দুই বছর ভালোই ছিল, আমার সংসারটা ভালোই ছিল, বাবা আমার তখন অশান্তি করতো না, বাবা আমার নিয়ে নিচে ও আমাকে উকিল নোটিশ পাঠাইছে, আমি ওরে মেয়ে দিয়ে দিতাম, তো আমি আবার লিপলাই উকিল নোটিশ পাঠাইছে আমাদের করেছে যে তুমি যদি আমাকে মেয়ের জন্য চাপ দাও তাহলে মেয়ে এবং আমি দুজনই মারা দাম, আর তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, এখানে যা আছে ক্লোজ। এ বলে আমি আমার সিম টিম সব শেষ এবং ওর বাবার আমি ওই দিনে একটা ডিভোর্স দিয়ে দিছি, যে আমার আমার জীবনে শুধু ওলি আমার মেয়ে, আর কোনো কিছু আমি চ্যাপ্টার চাই না।
আপনি এখন কিভাবে চলেন, কি করে কাটে আপনার সংসার এখন, কি করেন?
আমি এখন বর্তমানে একটা কন্ট্রাক্ট ম্যারেজ করে আছি।
কন্ট্রাক্ট ম্যারেজ বলতে,
ওর যতদিন ইচ্ছে হবে আমার সাথে সংসার করবো, আমার যতদিন ইচ্ছে হবে সংসার করবো। আমি একদিন ওই হায়দ্রাবাদ যাইছিলাম আমার আব্বার খাওয়াটা না শান্তি চাইছিলাম, আমি আত্মহত্যা করবো মেরে নিয়ে ট্রেনের তোলে পড়া, ওরাও দুই তিনবার মারতে গেছে, ওরে মাইরে আমি নিজে মরিয়া দাম কিন্তু পারি না, পরে এক পর্যায়ে ট্রেনের তোলে মানে যে ওদের ওইখানে না দূরে কোথাও এসে মরিয়া দাম, তাই ইয়ে চাইছিলাম হায়দ্রাবাদ যাইছিলাম যে এখান থেকে যে কোনো জায়গায় হাত টাত গিয়ে ট্রেনের তোলে পরে মেরে নিয়ে মারা দাম, মানে ও মানে গাড়িটা আসবো আমি দাঁড়ানো, ও তারপর আবার টান দিয়ে নিয়ে গেছে, নিয়ে পরে বলতেছে কি হয়েছে আপনি মরেন তো মরেন, তাই পিচ্ছিটারে কি কারণে আপনার সাথে নিয়ে মরতেছেন। পরে আমি তো সবার জীবনে পিচ্ছি সুখ নিয়ে আসে, আমার জীবনে পিচ্ছি কষ্ট নিয়ে আসে, আমার জীবনে এটা একটা অভিশাপ, তাই অভিশাপ নিয়ে আমি মরে যাবো, আমি বাচ্চা রাখতে অভিশাপ কাউরে দিতে পারবো না, আমার অভিশাপ আমি নিয়ে যাবো।
আমি জানি এরপরের গল্পটা অনেক লম্বা হবে, আমি একটু প্রশ্ন করি আপনাকে, প্রশ্নের উত্তর দেন, উনি কি আপনাকে ডিরেক্টলি কন্ট্রাক্ট ম্যারেজের প্রস্তাব দিয়েছেন নাকি কোনো ঘটনা ঘটেছে?
উনি আমাকে বলতেছে যে উনি আমাকে খারাপ কিছু বলেন, উনি আমাকে বলতেছেন তোমাকে যদি আমি সাহায্য করি তুমি আমার কাছ থেকে সাহায্য নিতে পারবা? আমাকে দেখেন আপনি আমাকে প্রতিদিন প্রতি মাসে সপ্তাহে সাহায্য করবেন, এটা আপনার ফ্যামিলির কাছেও আপনাকে প্রশ্ন করতে হইব, আমারও লোকজনের কাছে প্রশ্ন করতে হইব, তাই ভাই আপনার আপনার সাহায্য আমার দরকার না, আপনার মতো আপনি থাকেন আমার মতো আমি থাকি, আর আমার সাহায্য করতে গেলে আমার এখানে দুইটা মানুষের ভার আপনার নিতে হইব, এক আমার মেয়ে আর এক আমার ছোট বোন।
উনি আপনাকে কি বললো?
তা তো বললো যে আচ্ছা তাহলে এইভাবে যদি সমস্যা হয় আমি কিভাবে তো সমাজগত ভাবে সমস্যা যাবো, আমারও তো মানুষ আছে চলতে হয় চলাফেরা করে করতে, আচ্ছা তাহলে আমি তোমাকে বিয়ে করবো, কিন্তু বিয়ে করবো এখানে সত্য আছে, আমি কেউ জি বলেন প্রথম সত্য আমি তোমাকে কোনো ছেলে সন্তান দিতে পারবো না, মানে কোনো বাচ্চা কাচ্চা দিতে পারবো না। দ্বিতীয় সত্য আমার যদি মনে হয় যে আমি পাঁচ মাস সংসার করে আমি তোমার কাছ থেকে চলে যাবো বা এক বছর করে চলে যাবো বা দুই বছর করে চলে যাবো তুমি আমাকে কিছু বলতে পারবে না, তোমারও যদি মনে চায় তুমি এক মাস না দুই মাস সংসার করে চলে যেতে বা দুই বছর বা চার বছর থাকলে তুমি থাকতে পারবা, সমস্যা নাই, তোমারও যদি যখন যাইতে ইচ্ছে করে তুমি চলে যাবো আমার ইচ্ছে করলে আমি চলে যাবো। এবং তার আমি একটাই কথা বলছি যে আমার কোনো ছেলে সন্তানের দরকার নাই, আমি অনেকভাবে শারীরিকভাবে মানসিকভাবে আমি অনেক আঘাত পাইছি, এখন মূলত হচ্ছে আমার ছোট একটা বোন আছে, এটা বিয়ের দায়িত্ব তোমার নিতে হবে আর আমার মেয়ের দায়িত্ব, এই দুজনের দায়িত্ব তোমার নিতে হবে, তো বাইতো ছেলে মানুষ বাইয়ের দায়িত্ব না নিলেও চলবে, এই দুইটা মানুষের দায়িত্ব নিতে হবে, তো ঠিক আছে আমি নিব। তারপরে তার সাথে আমার কন্ট্যাক্ট নেই, ওইটা কাবিনে লেখা আছে একবার উল্লেখ, 50,000 টাকা কাবিনে যে
কন্ট্যাক্ট ম্যারেজ,
হ্যাঁ এটা কন্ট্যাক্ট ম্যারেজ, এটা উল্লেখ করা আছে কোর্টে গিয়ে হয়েছে, এটা কন্ট্যাক্ট ম্যারেজ, যার যতদিন ইচ্ছে হবে একসাথে থাকবো, যার যতদিন ইচ্ছে না তারপরে তাকে যে পারে ডিভোর্স দিয়ে দিব।
15 সালে আপনাদের কন্ট্যাক্ট ম্যারেজ হয়েছে, আচ্ছা এখন কি উনি আপনার ভরণ পোষণ দেয় ঠিক মতো?
এখন ঠিক মতো দেয় বলতে গেলে যখন বিয়ে হওয়ার দুই চার মাস পরে যা যা তুই আসলো রেন্ট টেন আসলো সবগুলো উনি ভেঙে দেয় এবং আমার মেয়েরা আমার খুব কেয়ার করে, কিন্তু এই দুই বছর ধরে মানে এই দুই বছর ধরে উনি একটু অবস্থা পাবে খুবই খারাপ, মানে আমি এটা বুঝতে পারি যে সে আমাকে অনেকটাই লাইক করে কিন্তু আমার মেয়েকে করে না, সে দিনের দিন সে ল্যান্ড প্রপার্টির বিজনেস করে, দিনের দিন সে বাইরে থাকে আমার সাথে যে ফোন দিতেছে আমার সাথে মিনিটে ঘন্টায় এত কথা না দুই চার পাঁচ মিনিট, কিন্তু ওর মেয়ে হলে তো দিনে একবার হলেও বলছো যে আমার মেয়ে।
এই গ্যাপগুলো হয়তো স্বাভাবিক অথবা অস্বাভাবিক, কিন্তু আপনি তারপরেও যে একটু হলেও ভালো আছেন এটা তোমরা বলতে পারো।
এবং আমার বোনকেও সে
বিয়ে দিয়ে দিয়েছে, কথা রেখেছে,
মানে
আপনাকে তো সেভাবে এখন পর্যন্ত ছেলেটা সাপোর্ট করতে পারে না। আপনার বাকি কি কাজ করেন আপনি যেটা করে আপনার সংসার চলে? কিছুই করেন না।
সে আমাকে কোনো কাজ করতে দেয় না। আমি ওনাকে বলছি যে তোমার গত 2 বছর ধরে ওনার ওর কাজের খুবই সমস্যা, মানে এতটাই সমস্যা।
তার মানে আপনি পুরোপুরি আপনার হাজবেন্ডের উপর নির্ভর?
হ্যাঁ, আমার হাজবেন্ড।
এবং হাজবেন্ড চালাই ভাবে? ওকে, 5 বছর ধরে পরিকল্পনা করেছেন আমাদের এখানে আসার জন্য, আমার কাছে এসে গল্পটা বলার জন্য, কেন বললেন?
দেখো, মা বাবা পৃথিবীর মধ্যে সবাই হয়, আমিও একদিন বৃদ্ধ হবো, আমি মেয়ের মা হয়েছি, একদিন বৃদ্ধ হবো, মেয়েকে বিয়ে দিব। কিন্তু তোমরা ছেলে মেয়েকে কেয়ার করো, গাইড দিও, এভাবে ছাইরা দিও না, কারণ ছাড়লে তার ফল ভালো হয় না। যা কর্ম তার থেকেও বেশি ফল হয়। আমার কর্ম হয়তো ভালো ছিল না, তাই আমার ফলটা এতটা খারাপ হয়েছে যেটা আমার জীবন দিয়ে আমি বুঝতেছি। আর মেয়েদের জন্য একটা কথাই আমার, যে তোমরা এমন কাউকে প্রেম করো না যে প্রেমে তোমাদের জীবনটা একবারে শেষ হয়ে যাবে এবং কি তোমাদের বাপ মার লাইফটাও নষ্ট হয়ে যাবে।
বোধের এই জায়গাটি থেকেই শেষ হোক আজকের এই সিক্রেটস। আমার কথাগুলো তো উনি বলেই দিয়েছেন, আমরা শুধু একটা কথাই বলতে পারি, একজনের জীবন গল্প, একজনের সিক্রেটস যদি একটা জীবনকেও সুন্দর পথ দেখাতে পারে তাহলে আমাদের এই চেষ্টা সার্থক। আরও একবার মনে করিয়ে দিচ্ছি, এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেলে প্রতি সপ্তাহে আমরা একটি সিক্রেট এপিসোড আপলোড করব। সিক্রেট বলতে আমি এই সিক্রেট অনুষ্ঠান বোঝাচ্ছি না, সেটা যে কোনো জীবন গল্পটাও হতে পারে। আর এই অনুষ্ঠানটি শুধুই ইউটিউবে আপলোড করা হবে, রেডিওতেও প্রচার হবে না, এবং খুব অল্প সময়ের জন্য এখানে রাখা হবে। সুতরাং যারা আমাদের সাবস্ক্রাইবার এবং যাদের মোবাইলে আমাদের চ্যানেলটির নোটিফিকেশন অন আছে তারাই কেবলমাত্র জানতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। আপনি যদি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে আপনি মিস করবেন। আমাদের চ্যানেলটি হচ্ছে www.youtube.com/dfm904। থ্যাংক ইউ ভেরি মাচ। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট,
exclusively on FusionBD.com.